exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Hello 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি, স্বেচ্ছা শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ দ্য প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছি এবং একটা ঐতিহাসিক জীবনের গল্প বা ঐতিহাসিক একটা পর্ব আমরা আজকে এখানে শুনছি, যেটা দুটো বুধবারে আমরা ভাগ করে শুনছি, কারণ এটা ছাড়া কিছু করার ছিল না। এটা হ্যালো 8920 ইতিহাসে এটাই প্রথমবার ঘটলো, এরপরে আর ঘটবে কিনা আমি জানি না। আমাদের সাথে রয়েছে রানী জাবেদ, যার জীবনের গল্পের কিছুটা আমরা শুনেছিলাম গত বুধবারে, এবং আজকের এই বুধবার পর্যন্ত সেটা এক্সটেন্ড করতে হলো। আমি বাধ্য হয়েছি দুটো এপিসোডে গল্পটা বলাতে, এবং উনি অর্থাৎ আজকের অতিথি রানী জাবেদ উনি সম্মত হয়েছেন, আবারও উনি চলে আসছেন শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আমি জানি আপনারাও অপেক্ষা করছেন ওনার জীবনের গল্পটা কি হয় পরে আর কি ছিল। যা ছিল সেটা আপনি ভাবতেও পারবেন না, এটা আমি আপনাকে বলেছিলাম গত বুধবারে বিদায়ের সময়। এবং যারা প্রথম পর্ব কোনোভাবে মিস করে গেছেন, তারা আমার পেজে অর্থাৎ আর্য সেতু যে পেজটি রয়েছে সেখানে ফলো আপ করলে একটা লিঙ্ক দেখতে পাবেন, যেটা ইউটিউবে একটা লিঙ্ক থাকবে, এবং সেখান থেকে আপনি সেটা ডাউনলোডও করতে পারবেন, শুনতে পারবেন। এছাড়া এবিসি অনলাইন লিখে ইউটিউবে সার্চ করলে যে চ্যানেলটি আসবে সেখানে ইস্যুটি আপনি পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু আপনাদের মতামতগুলো ইস্যু সম্পর্কে বা যে কোনো মতামত আমাদের এসএমএস করে জানাতে পারেন। 2221 এই হচ্ছে নাম্বার, শুরুতে জাস্ট এবিসি লিখবেন। ওকে, যাই হোক, সেখান থেকে শুরু করছি। অনেকগুলো এপিসোডে আমি হ্যালো 8920 তে আছি আপনাদের কল্যাণে। আমি অনেকগুলো এপিসোডে ভেবেছি এই বোধহয় জীবন, আমি আবার এটাও মনের মধ্যে ছিল যে জীবনে ঘটতে পারে এমন কিছু যেটা আমি কল্পনাও করতে পারি না, যে কারণেই আমি আপনাদেরকে বারবার বলি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, এবং তার হয়তো একেবারে উপযুক্ত প্রমাণটাই আজকে আমরা পাচ্ছি। আমরা গত এপিসোডে যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। আমাদের সাথে রানী জাবেদ রয়েছে, ওনাকে ধন্যবাদ দিয়ে শুরু করছি কষ্ট করে আবার এখানে এসে আমাদেরকে তার জীবনের গল্পটা উপহার দেওয়ার জন্য। রানী জাবেদের কাছে যাবার আগে আমি ফোন নম্বরটা বলছি, যেখানে ফোন করে আপনি আমাদের আপনাদের সমস্ত মতামতগুলো জানাতে পারবেন, এখানে এসে গল্পটা বলতে পারবেন। সেই নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। আর আর্য সেতু নামে একটা পেজ আছে ফেসবুকে, সেটাতে আপনি সরাসরি কানেক্টেড থাকতে পারবেন। পেজটাতে লাইক দিতে হবে আপনাকে, ইউআরএল অ্যাড্রেস দিয়ে সার্চ করবেন www.facebook.com/setu.abcradio। ওকে, আর এই পেজটি আর্য সেতু নামে আছে, প্লিজ এটাতে কানেক্টেড থাকুন। আমি কথা বাড়াচ্ছি না, রানী জাবেদ রয়েছে এখানে আমাদের স্টুডিওতে, এবং যেখানে আমরা শেষ করেছিলাম আমি একটু পেছনের থেকে টেনে আনি যে 7 বছর সংসার করার পর ওনার স্বামী আর্মি ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, এবং সাউথ আফ্রিকাতে মিশনে গিয়ে উনি সেখানে ট্রেনিংরত অবস্থায় মারা যান, বাচ্চাটাকেও দেখে যেতে পারেননি, 1.5 মাস গর্ভে রেখে বাচ্চাটাকে উনি ট্রেনিংয়ে যান। এবং এই মৃত্যু সংবাদটি যখনই শুনলেন তখনই জাবেদের মা অর্থাৎ রানী জাবেদের শাশুড়ি তখনই সেখানে স্ট্রোক করে মারা যান। পৃথিবী তাকে অনেক কিছু দিয়েছে, আবার সবকিছু নিয়ে যাচ্ছে। জীবনের প্রথম অংশটা একটু ভাবুন, সেই অংশটারই কিন্তু ঘুরে ফিরে আবারও রিপিটেশন হলো এই অংশে, সেখান থেকে আমরা শুরু করছি। রানী জাবেদ, আপনাকে অনেক ধন্যবাদ আবারও এসেছেন আপনি। আপনি যদি সেখান থেকে শুরু করতেন যেখানে আমরা গত এপিসোডটা শেষ করেছিলাম।
হ্যালো, আমি রানী জাবেদ, আবারও আপনাদের মাঝে আসছি, প্লিজ আমাকে শুনবেন আমার জীবনের কথাগুলো। তো আমার শাশুড়ির কথাটা শুনে ওখানে স্ট্রোক করে ওখানে মারা যায়, তখন আমি সামনে ছিলাম। আমি এদিক দিয়ে বাবাকেও দেখতেছি যে বাবা কিছু বলতেছে না আর মা এরকম, তো আমি বুঝতে পারি নাই যে মাকে ধরে দেখতেছিলাম যে উঠো উঠো মা তুমি উঠো, থাপড়াতেছিলাম তাকে কিন্তু সে কথা বলে না। তখন আমাকে কিছু ব্যাঙ্গেল ধরে নিয়ে যায়, বলে যে পাগল মেয়ে সে কোথার থেকে কথা বলে, সে আর দুনিয়াতে নাই। তখন রুমে নিয়ে সে আমাকে যায়, যাওয়ার পর আমি রুম থেকে বাবা এখানে পড়ে আছে, আমাদের বাসায় শুধু বুয়া ছিলেন, আবার ছিলেন না বাসায়, তো তারপরে অ্যাঙ্গেলকে বলতেছিলাম যে কি বলেছেন এরকম, যে এরকম কি বলা হচ্ছে, বাবার কি হচ্ছে। আমি এটা মনে করছিলাম যে বাবার কিছু হয়েছে এরকম, বাবা মাঝে মাঝেই পড়ে যেত, তো বাবার হাই প্রেশারের লোক ছিল, এটা মনে করতাম যে বাবার এরকম কিছু হলো যে এনেকে অ্যাঙ্গেল এরকম কিছু কথা বললো তার জন্য মা এরকম ই হলো। কিন্তু আমার মাথার মতো ওইটা ছিল না, পুরো খুশি ছিলাম। আমি অ্যাঙ্গেলকে বলতেছিলাম যে অ্যাঙ্গেল জাভেদকে ফোন করে, তো অ্যাঙ্গেল এতক্ষণ আর কিছু বলতে নাই, তখন বলছে যে জাভেদকে ফোন করবো কোথার থেকে, জাভেদ তো এখানে নাই। বলছে জাভেদ কোথায় গেছে, জাভেদের সাথে তো আমি আগেও কথা বলেছি, তো বলতেছে জাভেদ অন্য জায়গায় গেছে, জাভেদ তো এখানে নাই। তো আমি বলতেছি এই নাম্বারে ফোন দেন, এই নাম্বারে ফোন দিলেন ওকে পাবেন। তো আমাকে তখন কিছু বলা হয় নাই, তো আমি বলতেছিলাম যে ও জাভেদকে ফোন দাও। তো এর ভিতরেই আবেদ আসা পড়ে, আবেদ আসা দেখে এরকম অবস্থা। তখন আবেদ প্রচুর চিল্লে আমাকে ধরে চিল্লে কি হয়েছে, তখন বলি যে বাবার অসুস্থর কারণে মার এরকম হয়েছে। বলতেছে ভাইয়ের ফোন দাও, তখন বলছে ভাইয়ের ফোন দাও। আরো ওর বন্ধু বান্ধব এনেকে আশেপাশে যারা ছিল বাড়ি, তারাও আশেপাশে লোক এসেছে, এসে দেখে যে এরকম অবস্থা। তো ওখানে মাকে ওরা সবাই এনেকে নিয়ে যায়, তো আমি একটারও বসে পড়ি। এখন আর আমি কিছু বলতে পারতেছি না, শুধু দেখতেছিলাম যে মাকে যখন নিয়ে যায় ওরা ধরে গোসল দেওয়ার জন্য নিয়ে যায়, তখন প্রচুর গরম ছিল। তো বলতেছে যে বেশিক্ষণ রাখা যাবে না, আর বরফ নিয়ে আসছিল যে বরফের নিচে নিকে রাখার জন্য। তো বাবা বলল যে বেশিক্ষণ রাখা যাবে না, তো আমি বলতেছিলাম যে কি বড় বেশিক্ষণ রাখা যাবে না, যতক্ষণ যাবে না আসবে ততক্ষণ মধ্যে মাকে কোথাও নেবে না, মা এখানে থাকবে, যাবে না আসা পর্যন্ত কোথাও মাকে নেবে না। আমার এতটুকু খেয়াল ছিল, বলছে যে জাভেদ আসতে পারবে না, জাভেদকে ফোন দেওয়া হচ্ছে, জাভেদ আসতে পারবে না। তখন আবেদ বলতেছিল যে কেন আসতে পারবে না ভাইয়া, দাও আমি ফোন দেই ভাইয়াকে। তখন অ্যাঙ্কেল ভাইয়াকে সত্য কথা বলে দিচ্ছিল যে জাভেদ যে দুনিয়াতে নাই। তখন ও আমার ধরে অনেকটা কান্না করছে আর চিল্লাচ্ছিল প্রচুর, ভাইয়া চিল্লাচ্ছিল। তো আমাকে তখন কিছু বলা হয় নাই, আমি তখনও জানি না। তো এইভাবে মাকে নিয়ে গেল, মাকে নিয়ে যে গোসল দিল ওইখানে কোনাতে পড়ে আছে, এখন আমি কিছু বলতে পারি না। আর আমি কান্না বলে করতেছিলাম না, আমি শুধু দেখতেছিলাম চেয়ে আরে কি হইতেছে। তখন ওইখান করে লোকে এদিকে আমাকে কান্না করার জন্য যে ওর কি হলো হঠাৎ করে, তো ভাই দুই তিন ঘন্টা পরে বললো যে না কিছু হয় না, যাবে তার এখানে ওখানে আসতে পারবে না, যাবে তো অন্য জায়গায় চলে গেছে। ভাই ফোন দেওয়ার এতটা চেষ্টা করতেছি, ফোন লাগতেছে না। আর ওইখানে ওদের ইসেকে বলা দেওয়া হয়েছিল যে যদি ওর ওয়াইফে ফোন দেয় তাহলে কথা নাকি ওর সাথে এটা বললেন না। রাত তিনটা বাজে আম্মুকে ওখানে গোড়া কবরস্থানে মাটি দেওয়া হয়। এক সপ্তাহ পরে ওখান থেকে জাবেদকে ফেরত দেয়। যখন জাবেদের ভাইয়া ই আসে ড্যাডবোর্ডেই আসে আমাদের বাড়িতে, তখন বেলা তিনটা ছিল, তো অ্যাম্বুলেন্স ওকে নিয়ে আসছিল। ইকোসে জামার গেটের সামনে নাকি আমাকে লক করতেছে, আর অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতেছি কেন। ভাইয়াকে বলতেছিলাম আমি আবেদকে যে আবেদ দরজা হলো, অ্যাম্বুলেন্স আসছে কোথা থেকে, তা আমার বাড়িতে আসছে খুঁজতে। আমি জেনে ভাইয়া কীরকম হয়ে গেছিলাম, আমি এনে উল্টাপাল্টা কথা বলতাম তখন। তখন এনে কি যা বললো আমাকে আবেদ যে না কৃষ্ণ অ্যাম্বুলেন্স ওই পাশের বাড়িতে আসছে, তো আপনি ভিতরে যান, তাও শুনতেছেন। তো আমি বলতে আসছি যে না আমার বাড়িতে আসছে, লক করছে। তো যখন ভাইয়ার লক খুলি, দরজা খুলে যাই, তো যেয়ে দেখি যে জাবেতের ডেড বডি এনেকে ইসে করে নিয়ে আসছে, তো গড়ি নিয়ে আসছে। বাবা পাশের বাড়ির লোক সব এনেকি আপনার একসাথে কমসমান না হইলেও ওইখানে কিছু লোক কাটা হয়ে গেছে একসাথে, হ্যাঁ, যে সর একটা সর হয়ে গেছে, জাবেতের লাশ আসছে, ডেড বডি আসছে। তো আমি এনেকে ওইখানে আর কিছু বলতে পারছিলাম না, হ্যাঁ, তাকে আমি দেখতেও পারছিলাম না, ভাই আমাকে দেখাইতেও পারে নাই। আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই, আমাকে বল এতটা মারা হয়েছিল, এতটাই করা হয়েছিল, আমি কথা বলতে পারছিলাম না, কিছু বলতে পারছিলাম না। এইভাবে আমি বলে তিন মাস ছিলাম,
কথা বলতে পারতাম
না, কথা বলতে পারতাম না, কাউকে দেখলে বলে চিনতামও না। হ্যাঁ, আমাকে হাসপাতালে রাখা হয়েছিল, এটা বাবাকে বলা হয়েছিল। বাবা বলছে পরে যে ডক্টরে এনেকে বলছিল যে একে মেন্ডেলি হাসপাতালে দেওয়া হোক, তো বাবা বলছে এটা কোনোদিন হবে না, ও যদি পাগলও হয়ে যায় তাহলেও আমার বাড়িতে থাকবে, আমার বাসায় থাকবে। তো 3 মাস পরে ভাইয়া এনেকে আমার আস্তে 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 আমি এসে আসি। তো যখন ভাইয়া 3 মাস পরে আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসার পরে 15 দিনের মতো হয় আমার পুরাটাই সুস্থে আসি। একটা সিগনাল ছিলাম যে আমার যাবে কোথায়, বাবা বলো বলো আমার যাবে তাহলে কোথায় গেছে, আর কেন গেছে, কোথায় রেখেছো যাবে। তো ডাক্তারে ফোন দিয়েছিল, ডাক্তার আসে বলছে যে হ্যাঁ ওর বাবুর জন্য আসবে আমরা তারই মনে যাবো। ভাইয়া অনেক বার সুইসাইড করতে গেছি, অনেকবার ভাইয়া পারিনি সুইসাইড করতে, বাবার জন্য পারিনি, যখনই আমি সুইসাইড করতে যাই এইটা চাই আমি করতে ভাইয়া, তখনই ওর চেহারাটা সামনে আসে আর বলে যে রানী তুমি কি করতেছো, কেন করতেছো, তুমি তো আমার ওই বাহাদুর রানী। অনেক কথা মনে পড়ে, আগে আমি মা বাবার জন্য ঘুমাসতে পারতাম না, তারপর আমি ওর জন্য ঘুমাসতে পারি না, আমি আমি কি করেছি, অপরাধ দেখছি যে আমাকে আল্লাহ পাক এইভাবে সাজা দিয়েছে, কেন দিয়েছে আমি জানতে চাই প্লিজ ভাইয়া, আমাকে একটু বলো আমি কোথাও আমি খুঁজে পাই না যে আমি কি ভুল করেছি। আমি জাবেদের কাছে, আমি আমার মা বাবার কাছে আমি ফিরে যেতে চাই, এখনো চাই ভাইয়া, আমি এরকম দুনিয়াতে বাঁচতে চাই না যেখানে আমার আপন কেউ নেই, কেউ নেই ভাইয়া, আমি এরকম কি করেছি, আমি নিজের অপরাধ তো জানি না ভাইয়া, আমার অপরাধটা কি, আমি যেতে চাই আমার মা বাবার কাছে, আমার জাবেদের কাছে আমি যেতে চাই ফিরে, আমি কিছু চাই না।
শ্রোতা আমি কিভাবে সান্ত্বনা দিব বা মিনিমাম কি বলা উচিত সেটুকু আমার মাথায় নেই, এই প্রশ্নটা আপনাদেরকে করছে, আপনারা লিখুন, ফেসবুকে লিখুন। এটা আর একটা অংশ শুরু হলো জীবনে, ওর এখানে এসে গল্পটা বলার সুযোগ করে দেওয়ার, কারণ আপনারাই তো দেখেছেন যে কত বেশি ডাইমেনশন ছিল, শুরুর ঘটনাটা শুনেন, মাঝখানের জীবনটা শুনেছেন, এখন দেখুন জীবনের শেষ অংশ, 57 বছর বয়স আমাদের আজকের অতিথি, পুরোটা সময় সাথে থাকুন, আরো অনেক কিছু বলার আছে, অনেক কিছু শুনবেন, একটু সামলে নিয়ে বলতে হবে রানী জাবেদ, আপনাকে বলছি একটু সামলে নিয়ে।
ভাই সামনের জীবন গুলো তো আমি কিভাবে বলবো, নিজে চিন্তা করতেছি।
আপনার জন্যই লাখ লাখ মানুষ, আমরা অসংখ্য পরিমাণে আপনার জন্য লেখা পেয়েছি, ফোন পেয়েছি, আপনার গল্পটা শুনতে চায় পুরো বাংলাদেশ, আপনি একটু সামনে নিয়ে বলুন। হ্যালো 8920 এর ইতিহাসে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ এবং রুল ব্রেক করা একটা গল্প, আজকের জীবনের গল্প, রানী জাবেদের জীবনের গল্প, এটা আমার মনে হয় সারা জীবন মনে রাখবেন আপনারা, কারণ এমন ঘটনাগুলো আমিও কখনো শুনিনি যে আজকে আমি শুনছি, এই জন্যই বলি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, এবং সেটার আসলেই আজকে তাৎপর্য আমি বুঝতে পারছি। তারপরে
ভাইয়া বললাম যে বাবা আমি আর বাবা আর কাঁদবো না, অনেক কেঁদেছি, তো ও একটা কথায় ওর চিঠিগুলো পড়তাম, যে চিঠিগুলোতে বাহাদুর দেখতো আমাকে বারবার পড়তাম ভাইয়া, পড়লে আমার শক্তি হইতো, আমি বল পাইতাম। আমি তখন একে বললাম যে যাবে তোমার মতো করে চলবো, যেমন তুমি বলেছিলে, ও বলতো সবসময় 5 টাইম নামাজ পড়বা, মানুষকে ভালো রাস্তা শিখাবা, তোমার কাছে 2 টাকা থাকলে 1 টাকা দেবা যদি পারো, তাহলে তুমি মানুষের খেদমত করার জন্য এরকম একটা কাজ করো। তো আমি ওই চিঠিগুলো আর পড়ি, মাথার ভিতরে এরকমই আসে যে ও তো এ চাইছিল যে আমি মানুষের খেদমত করব। তো বাবাকে বলি যে বাবা আমি ওইখানে খানা বানাই, অনেক এনেকি দেখ করে খানা বানাইয়ে ওইসব অ্যাঙ্গেলকে নিয়ে যাই ওইখানে মাদ্রাসায় মসজিদে দিয়ে আসি, আর কবর দূরের থেকে পাকিস্তানি কবর মহিলা দেখে যেতে দেয় না। তো তারপরে আমি আসি, আসার পরে এনেকে বলি যে কবর থেকে আমাকে একটু মাটি এনে দাও, গামটা এনেকে অ্যাঙ্গেল করে আইনা দেয়, তো বলি যে তোমার মাটি কখন খেয়ে বলি যে তুমি যেটা চেয়েছ আমি সেটাই করবো, মানুষের খেদমত করবো। তারপরে 1.5 মাসের মতো, 1.5 মাস হবে পরে এনেকে ওইখান থেকে অ্যাম্বুলেন্স গুলো আসে,
অ্যামাউন্টস মানে এটা বোঝাচ্ছেন যে যে পরিমাণ টাকা দেওয়া হয় একজন আর্মি অফিসার মারা গেলে তার ফ্যামিলিকে, সেটা ওকে
আমি ওখান থেকে রিসিভ করি। ওই বাবা এখন বলতেছে যে মা আমি কি বাংলাদেশে যাব, তো বাবাকে বলি যে ঠিক আছে তুমি যাও, আর আমি আমার তখন আবার একটা কাজ থেকে এসে কাস্টমার ই হলে তারপরে আমি আসব, বাংলাদেশে আসব। আর যখন আসব তখন অ্যাঙ্কেল বাবারা বলল কি যে আমরাও সবাই যাব, ইসুর অ্যাঙ্কেল, তারপরে আমার ফুপু, হ্যাঁ, তো আমরা সবাই নাকি যাব। তো এই টাকাগুলা করে বাবা চলে আসলো আবেদকে নিয়ে, আবেদ বাংলাদেশে চলে আসে। আবেদ বলতেছে যে আর এই দেশে থাকবো না, তো ওই সবই করে চলে আসে টাকা পয়সা করে। আমার ওখানে একটা ডিজাইনার শু থাকে ইসলামাবাদে, তো আমি ওই কাজটা সারি, সারার পরে এতে আপনি 93 আমি বাংলাদেশে ভাইয়া ফিরি।
আচ্ছা, মা আপনি 93 বাংলাদেশে ফেরেন, তাই তো? আর
শ্বশুর
আর ছোট ছেলে অনেক আগে বাংলাদেশে, একেবারে একেবারেই চলে আসবে?
হ্যাঁ, ওরা একেবারেই চলে আসবে।
আচ্ছা, তারপরে আপনি ফুপুকে নিয়ে আসেন, তাই তো?
হ্যাঁ, ফুপু আসে।
তার আপনি ওখানে ছিলেন কি নিজের ওই যে ডিজাইনের কাজটা করতেন, খরচটা ওভাবেই চালাতেন নিজে, তাই তো?
হ্যাঁ,
এবং ফুপু তো ছিলেন?
হ্যাঁ, ফুপু ছিল। তারপরে দ্বিতীয় কথা ছিল, ওখান থেকে এলান হয়েছিল যে আমার ছেলের পুরো খরচটা ওখান থেকে, আর 18 বছর পুরো হওয়া পর্যন্ত ওর লেখাপড়া এভরিথিং যা হয় পুরো খরচ গভর্নমেন্ট করবে, জি গভর্নমেন্ট দিবে। আর ওর বাবার জায়গাতে যদি ও জয়েন করতে চায় সেটাও সে পারবে।
আচ্ছা, প্রিয় শ্রোতা, এরকম একটা অবস্থা আমরা বিরতি নিচ্ছি। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 820 এবং রানী জাবেদের গল্প শুনছেন, যেটা গত বুধবারের কিছুটা শুনেছেন এবং আজকে শুনছেন। পুরো অনুষ্ঠান জুড়ে এখনো জীবনের গল্পের প্রবেশও করিনি, মাত্র বাংলাদেশে আসলো, ও জীবনের গল্পটা ধরে নিন যে এখন শুরু হতে যাচ্ছে, যেটা শুনে সহ্য করাটা অনেকখানি শক্ত হবে, আর ওইগুলো সহ্য করে কি করে বেঁচে আছে, এই কারণেই আজকে আপনাদের সামনে গল্পটি উপস্থাপন করছি। ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
জীবনের গল্প শুনছেন আপনি এবং রানী জাবেদের জীবনের গল্প শুনছেন, যেটা এই অনুষ্ঠানের ইতিহাসটা ব্রেক করেছে। একটা গল্প আমরা দুই এপিসোডে ভাগ করে শোনাচ্ছি আপনাদেরকে, এছাড়া কোনো উপায় ছিল না, আমরা বাধ্য। এবং আপনারাও আমাদেরকে প্রচুর প্রচুর রিপ্লাই দিচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন, লিখতে থাকুন, আপনারা ফেসবুকে ABC রেডিও 89.3 FM এর পেজে আপনারা চলে যান। URL অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/ABC রেডিও 89.3 FM, এটা একটা ভেরিফাইড পেজ, আপনারা অনেকেই কানেক্টেড আছেন সেখানে পোস্টটা দেওয়া। এবং আর যে সেতু নামে যে পেজটা, সেখানেও একটা পোস্ট দেওয়া আছে, দুটো পেজই আপনারা লিখুন। এবং যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটায় ফোন করে এখানে এসে আপনি গল্প বলতে পারবেন, দ্যাট ইজ 0961389282। আর যারা প্রথম পর্ব কোনোভাবে মিস করে গেছেন তাদের জন্য কিন্তু ইউটিউবে এই শোটি রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনি আর যে সেতু নামে যে পেজটি রয়েছে, অর্থাৎ আমার যে পেজ, সেটাতে কানেক্টেড থাকলেই শোগুলো পাবেন। লিঙ্কগুলো আমি সেখানে পেস্ট করে দিব আপনার জন্য, জাস্ট স্টে কানেক্ট উইথ মাই পেজ। যাত্রী অতিথির কাছে আপনি বাংলাদেশে আসলেন, ফুপুকে নিয়ে আপনি কি একেবারে চলে আসার?
না না না।
আচ্ছা,
এটা আসে মানে কি আমার ফুপু এখানে সম্পত্তি ছিল আমার ফুপুর, তারপরে এনে কি আমার বাবার, তো ওর ফুপু বলতেছিল যে সম্পত্তিগুলো এনে কি বাংলাদেশে আর ফুপুর আসাও হয় নাই। আর ইসু ব্যাঙ্কেল সে নিজে বলছিল যে সে আমাকে অনেকটা বাহাদুর, যেরকম আমার হাজবেন্ড আমাকে বাহাদুর মনে করতো, সে আমাকে ওইরকম ভাবে বাহাদুর ভাবে মনে করতো, আর সাপোর্টও সে আমাকে প্রচুর করেছে। তো সে বলছে যে এরকম বাহাদুর মা বাবার দেশটা দেখতে যাব, বাংলাদেশটা দেখতে যাবো আরো, আর কয়েকবার এসেছিল সে। তো তখন ফুপু আসে, ফুপুর শ্বশুর আসে, আর ফুপুর একটা বাচ্চা এনে কি আমার ফুয়াতো ভাই সে আসে, আর আমি আসি, আর আমার ছেলে বাড়িতে যাই। যখন আমার বাবা তখন এসে থাকতো, কুমিল্লা থাকতো, আমাদের অরিজিনাল বাড়িটা সে বাড়িতে নাকি যেত না, কেন সে বাড়িগুলোতে মনে হয় গেলে অনেক কিছু মনে পড়তো বাবার। আর আমরা এমনি দেখতে গেছি, তারপর ওখানে যাওয়ার একটা উদ্দেশ্য এটা ছিল যে আমাদের যখন জং হয়, জং এর দৌরানে আমি অনেকটা পিছিয়ে চলে যাবো, যে ওই টাইমে আমার দাদু আমার আম্মু তখন বেঁচে থাকে, তখন তারা নাকি তাদের যে আপনার বাড়ির কাগজাত থাকে, দলিলত, গয়না, তারপর এখানে টাকা, তখন ওরা এই জিনিসগুলা ওই আমাদের ঘর তখন পাকা ছিল, তখন ওইটা মাটির নিচে রেখে ওটাকে পাকা করে নাকি করে দেয়। ওটা শুধু আমার ফুপু জানে, আমি জানি না। জি হ্যাঁ, তো এগুলো ওখানে রাখা ছিল। তোমার ফুপুর আসা এটার জন্য, ফুপু দেখার জন্য আসছে, আর ওইগুলো আর আমার যে ফুপুর যে জায়গা জমি গুলা পাবে সেগুলো নাকি ফুপু নাকি লিখে দেওয়ার জন্য আসছে আমার ছেলেকে হায়ানকে, যে সব নাকি ওকে লিখে দিব। তো এই আমি কিন্তু প্রথমবারে বাংলাদেশে আসি আমার ফুপুকে নিয়ে।
কত বছর পর আসলে?
হ্যাঁ, মনে করেন ওই 71-এর সময় জঙ্গের পরে
যান। ফিরেছেন হচ্ছে কত সালে?
এই 93
সালে, অনেকগুলো বছর, 20 বছরের বেশি।
তখন ফিরি, ফেরার পরে মনে করেন ওই সব এনেকি ওই জায়গা জমি সব এনেকি, এটাকে কি বলা হয় যে বেহাল উধাও, বাড়িতে গেলেও মনে করেন প্রচুর জায়গা জমি ছিল আমাদের। তো ওইগুলা এনেকি বাবা এনেকি ফুপুকে নিয়ে এনেকি আমার অ্যাঙ্কেলকে নিয়ে বসে তার বাদে আমার ছেলের নামে এনেকি লিখে দেয়, শাহানের নামে, যে এই সব কিছু ওর। হ্যাঁ, পুকুর যা থাকে আর ওই যে ওইগুলা না উঠানো হয় নিচে, নিচে জমিনের 20 বছর পরেও হ্যাঁ ওইগুলা ওইভাবেই ছিল,
খুব সুন্দর করে রাখা ছিল।
হ্যাঁ হ্যাঁ, ওইভাবে প্লাস্টিক করে ওইভাবেই ছিল, ওইগুলাও উঠানো হয়। তো ওইগুলা উঠানোর পরে সবাই এনেকি হয়ে যায় জায়গা জমি কাগজ বাগারা সব এনেকি, তখন এনেকি আমার দাদু এনেকি দাদি করে রেখেছিল। তো তারপরে এনেকি সব আমার আমার ছেলের নামে দেওয়া হয়। ওইখানে একটা শিলমুড়িতে যারা কুমিল্লার লোক তারা চিনবে এটা, তো শিলমুড়িতে এনেকি একটা ইয়েছে বৌদ্ধগো একটা মন্দির আছে,
বৌদ্ধদের মন্দির,
বৌদ্ধদের হ্যাঁ, অনেক খুব সুন্দর বানানো, ওটাকে অনেক লোক দেখতে যায় ওখানে গেলে। তো ওই ইটাকে যে ঘরটাকে দেখার জন্য আমার ফুপু আমি যাই নাই, আমি যাই নাই, আমার বাবু হ্যাঁ আর আমার এনেকি ওরা সবাই এনেকি ওই দেখতে যায়। হ্যাঁ, দেখার পরে ওইখান থেকে আমার বাবুটা হারায় যায়,
বাবুটা হারায়,
হ্যাঁ বাবুটা হারায় যায়।
মানে আপনি দেখতে যাননি তো বললেন?
না আমি যাইনি।
বাবুটা আপনি আর বাবু কোথায় ছিলেন, বাসায় ছিলেন?
না, বাবু ও আমার ফুফা, ওই আমার অ্যাঙ্কেল, ওই ইউসুফ অ্যাঙ্কেল।
ও ইউসুফ অ্যাঙ্কেল বাংলাদেশে আসছে?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, ইউসুফ অ্যাঙ্কেল
আর হচ্ছে আপনার বাবা, তারপর আমার দেওর, এই সব এনে কি ওইখানে ঘুরতে যায়।
আচ্ছা, ঘুরতে যায়
এলাকা, হ্যাঁ দেখতে যায়, খুব সুন্দর জায়গা, এগুলা দেখতে যায়। ওইখান থেকে ও অনেকে হারায় যায়, আমি জানি না আমার বাবুটা কোথায় আছে। অনেক দেরি হয়ে যায় আর বাসায় কেউ আসে না, তো নাচতে এনেকি বলতেছে এতটা দেরি হয়ে যেতেছে কেন আসে না। আর তখন মোবাইল ফোন ছিল না, ফোন করে জিজ্ঞাসা করব এরকম কিছু, ওরা আবার থানাতে ই করে তারপর এন্টি করে তারপরে আসছে।
আপনি জানেন না তখন?
না আমি জানি না তখন, তো বাসায় এনেকি কেউ আসে না, তখন এনেকি অনেকটা রাত হয়ে যায় যে ওরা কোথায়, ওরা থানাতে এনেকি এন্টি করতেছে ই করছে। তো ওই করার পরে এনেকি আসছে বাসায়, যে আসা এনেকি এখন কি করব আমরা, এখন ওকে কি জবাব দিব, আর এখন ওকে কি বলবো যে ও কোথায়। তারপরে বাসায় আসলো, আসার পরে এনেকি ও বলতেছি শাহান কোথায়। তো আমি মনে করতেছি যে ওরা মজা করতেছে আমার সাথে, ও ইয়ে বলতেছে, আবেদ বলতেছে শাহান হারাই গেছে, এমনি একমিশিদা ভাবে শাহান হারাই গেছে। উনি কি বলতেছে শাহান হারাই গেছে, শাহান কিভাবে হারায়, হ্যাঁ ও কেমনে হারাবে, হ্যাঁ মজা করো। হ্যাঁ, তা আমি মনে করছি মজা করতেছে। হ্যাঁ, তো এরপরে বলতেছে না ভাবি মজা করতেছি না, সত্যি ও হারাই গেছে, হ্যাঁ ওকে পাইতেছি না, আর ওকে না পাওয়াতে আমাদের এত দেরি হচ্ছে। আর এটা তো অ্যাঙ্কেলকে ধরে আমি বলতেছিলাম আমার বাবু কই, আমাকে কি বলতেছেন, এটা কি সত্যি না মিথ্যা। তো অ্যাঙ্কেলও এতটা বাহাদুর ছিলেন, ও কিন্তু ও বলতেছে আমার কাছে তো কোনো জবাব নাই মা, তোকে কি জবাব দিব, তোকে কি জবাব দিব। তো ভাই ওইখানে আমার আমার জীবনটা শুরু হয়ে যায়, যেটা কি বলতেছে ফুপু, যে আমার তার কোনো ভাষা ছিল না, সে চুপচাপ করতেছিল, আমার বাবার কোনো ভাষা ছিল না, কার কোনো ভাষা ছিল না, আমি সবাইকে সবাইকে মারতেছিলাম, সবাইকে মারতেছিলাম, বড় ছোট যে ছিল আমি জানি না তখন আমি কি পাপ করেছি, সবাইকে আমি মারতেছিলাম, যে আমার বাবু কোথায় বলো। আর আমি তো আদা করছি জাবেদের সাথে যে আমি আর কখনো কাঁদবো না, আমি ওইভাবে চলবো যেভাবে ও চাবে। তো এটা কি হলো, আমার যাওয়ার 15 দিন আগে এটা হয়েছিল, তখন এনে কি আবার আমার ভাইয়ের ফোন আসে, আরে বাবা ভাই আছে, জানি জানি না, আমি নিজে বলে দিচ্ছি যে আপনাদের সাথে হয়েছে কি না আমি জানি না, সাথে আমি এটাও জানি না, আমি তো সবাইকে মারতেছিলাম আর নিজেকে ভাই তখন পাগল হয়ে গেছিলাম, তখন নিজেকে মারতেছিলাম, নিজের চুলকে ভাই চিনতেছিলাম, নিজেকে মারতেছিলাম, চুলগুলো ভাই ছিঁড়ে আমি জমা করে ফেলছি, কি করতেছিলাম আমার নিজের কোনো হুঁশ ছিল না, এখনো দেখতে পারি না আমার গায়ে আমার, আমি নিজেকে কাটতাম যে আমার কি হলো, তখন ওরা তিন চারজন আমাকে ধরে বসে যে করো রিল্যাক্স করো আমি পয়সা আটকে এনে দিব, ভাই ছিলাম না আর আমি পাচ্ছি না, আমি তখনও পাই না কেন পাচ্ছি না ভাই, আমার জীবনের সাথে কি খেলার খেলছে আল্লাহ আমাকে কেন খেলছে, শুনেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তার উম্মতের জন্য অনেকটা সে লড়তে, কিন্তু আমি আমার মনে হয় যে আমি আল্লাহ আমাকে তার মতো আমাকে লড়াচ্ছে, আমাকে তুমি আমার জায়গাতে একটুকু দাঁড়াইয়া দেখো আমি কিভাবে বাঁচবো ভাইয়া বলো, তারপরে এরকম করে ভাইয়া আর আমার ছুটি পাচ্ছিলাম না, দিনের পর দিন আমি অন্য দিন তার পর্যন্ত ভাইয়া কিছু খাচ্ছিলাম না, পারছিলাম না, পানি আমার যায় না ভাইয়া, শুধু আমার আমি এদের থেকে মা করে ডাক দিত ওদের, আমি ভাই সব দুঃখ ভুলে গেছিলাম ওর মা ডাকে, ও যখন আমাকে মা করে ডাক দিত সব দুঃখ আমি মিটে যেতাম,
সবকিছু হারানোর পরে তো আপনার একটা মাত্র সম্বল ছিল
উপলব্ধি
করবেন আপনি, এখানে উপলব্ধি ছাড়া বোঝার বা বলার কিছুই নেই, আমিও বাকরুদ্ধ, আমিও কিছু বলতে পারছি না, কারণ এখানে কি যে বলা উচিত এটা আমি জানি না, আমি শুধু অপেক্ষা করছি যে
আমাকে বলে
সামলিনি কখন জানতে,
আল্লাহ তাকে বল পরীক্ষা করে ভাই এটা কিরকম পরীক্ষা আমাকে একটু বলবে, তুমি একটু বলো এটা আমার কিরকম পরীক্ষা বলো, আমার মতো সব মায়েদের কাছে জিজ্ঞেস করি বলো কিরকম পরে গাল্লা ভাগে করছে আমাকে, আমি কিভাবে সবাই বলে দোষী করো কিভাবে করবো বলো, আমি একটু বলো
জানি না এখানে কিভাবে সান্ত্বনা দিব কিভাবে সামলাতে বলবো জানি না, কিন্তু লাখ লাখ মানুষ বসে আছে, পুরো বাংলাদেশ বসে আছে আপনার গল্পের জন্য,
বলো বলো আমার সাথে প্রমিস করছে যাদের জো আমার সবচেয়ে আমার মুশকিলে আমার সাথে থাকবে, কোথায় আছে ভাইয়া বলো তো কোন জায়গাতে আছে, কোথায় আছে আমাকে নিয়ে যেতে বল আমি যাব,
প্রিয় শ্রোতা আমরা যদিও এরকম সময় কোনো ব্রেক নেই না কিন্তু আজকে নিতে আমি বাধ্য হচ্ছি, রানী জাবেদের পক্ষে এখনই আবার গল্প বলা সম্ভব নয়, একটা ব্রেক আমি আবারও নিচ্ছি যেটা আমাদের অনুষ্ঠানের রুল ব্রেক করে নিচ্ছি, অনুষ্ঠানের জন্য রুল কিন্তু রুল অনুষ্ঠানকে ছাপিয়ে নয়, আমরা একটা বিরতি নিচ্ছি, ও নিজেকে সামলা, কিছুক্ষণ সময় আমরা ওকে দিতে চাই, কোথাও যাবেন না,
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হলো 8920 তে, আজকের এপিসোডটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ গত বুধবারের গল্পটা শুনেছেন আপনারা কিছুটা, যারা প্রথম পর্ব কোনোভাবে মিস করে গেছেন তাদের জন্য কিন্তু ইউটিউবে এই শোটি রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন, আপনি আর যে সেতু নামে যে পেজটি রয়েছে অর্থাৎ আমার যে পেজ সেটাতে কানেক্টেড থাকলেই শোগুলো পাবেন। লিঙ্কগুলো আমি সেখানে পেস্ট করে দিব আপনার জন্য, জাস্ট স্টে কানেক্ট উইথ মাই পেজ। এবং আজকেও শুনছেন এবং এই অংশে এসে এখানে এসে আমরা সাধারণত কোনো ব্রেক নেই না, কিন্তু আজকে আমাদের নিতে হলো, কারণ এমন একটা অবস্থায় চলে এসছে আমাদের অতিথি, সেখানে আর কোনোভাবেই কন্টিনিউ করার সম্ভব ছিল না তার পক্ষে। তার ছেলেটা বাংলাদেশে আসলো তারা, এবং বাংলাদেশে এসে একটা বৌদ্ধ মন্দিরে ঘুরতে গেল এবং সেখানে তার একমাত্র সম্বল ছেলেটা হারিয়ে গেল। সেরকম একটা জায়গায় আমরা বিরতি নিয়েছিলাম, তারপর থেকেই শুরু করছি। রানি জাবেদের কাছে যাচ্ছি, প্লিজ তারপর থেকে আপনি যদি বলেন।
ভাইয়া, তো তখন ওখান থেকে মনে করেন আমার 15 দিন বাকি ছিল সামনে 3 মাস পুরো হওয়ার। তো তারপরে আবার এনেকি বিজাবার আইলাম, তো আরো 3 মাসের জন্য। তো বাড়ানোর পরে এখান থেকে আবার খোঁজাখুঁজি প্রচুর হয়েছে, প্রচুর আমার বাবা এনেকি যাদের কাছে যেতে ছিল, যে যেখানে বলছে যাওয়ার জন্য, যে হোয়াটসঅ্যাপে বাংলাদেশে এটা হয়, অমুকের কাছে যাও বলে দিতে পারবে, অমুকের কাছে যাও এটা করতে পারবে, যে যেটা বলেছিল আমার বাবা কিনা বাগেরহাট কোথাও, যে যেখানে যেটাই হচ্ছিল সেটা নাকি 8-9 মাস হওয়ার পরে সে করেছিল। তো কোথাও থেকে খোঁজ আসছিল না, খোঁজ না পাওয়াতে এনেকি আমার খালি তো হলো, আবার 3 মাস পর আমি খালিই ফিরলাম, কেন আমার তার এখানে কিছু ছিল না। তো সবাইকে নিয়ে আমার শুধু আমার বাবা আর এখানে আবেদ রয়ে গেল, আর আমরা সবাই যারা আসছিলাম সবাই ফিরলাম। ফেরার পরে আমি ফুপুর কাছেই থাকতে লাগলাম, ওখানে ফুফু আমাকে একা ছাড়লো না, বলতেছিল যে একা তুমি কিভাবে থাকবা এখন তো একদম একা। আর ওই বাড়িতে মনে করেন আমি আমার বাড়িতে ছিল করাচিতে টিভান্স এলাকাতে, তো ওইখানে নাকি যদি যেতাম আমরা ইসে থাকতাম লাহোর থেকে ওইখানে যাইতে 2 দিন লাগে, তো আসতাম প্রত্যেকটা সপ্তাহে নাকি আসার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না, টাইম পাইতাম না, তো আসলে ওইখানে থাকতে পারতাম না কিছুদিন থেকে। এনেকি ওর এনেকি ফটো দিয়ে আমার পুরাটা ঘর সাজানো ছিল, তো এখানে আসলে ওর কথা অনেকটা মনে পড়তো। তো ফুফু আমাকে ওর কাছে নিয়ে গেল, বলতেছে একে আর এখানে রাখা যাবে না একা, অথবা অনেকবার সুইসাইড করার জন্য বললাম, অনেকবার সুইসাইড করার জন্য চেষ্টা করেছি তো করতে পারিনি, যখনই সুইসাইড করতে গেছি জাবেদের চেহারা এসে পড়ছে, ওর কথা এসে পড়ছে। তারপরে আবার সবচেয়ে ভয়ঙ্কর লাগতো এটা যে আমি নিজেও মানুষকে তালিম দিতাম, নিজেকে শিখাইতাম, মানুষকে শিখাইতাম যে মরাটা কত দুঃখ পাপ, মরাটা মানুষ তো মরে যায়, মরাটা অনেক সোজা, কিন্তু মরাটা অনেকটা সোজা ভাইয়া, কিন্তু বেঁচে থাকা যে এত কঠিন,
দ্বিতীয়
কথা ছিল যে আমি নিজেকে শিখাইতাম, যে লোকের শিখাইতাম যে দেখো মৃত্যু পরে কোন মৃত্যু হয় না, কিন্তু মৃত্যু পরে এনেকি যদি ভাইয়া অপরাধ করার পরে সাজা হবে, তারপরও আমরা ভেসে যাবো, কিন্তু ওরকম যদি একটা কিছু হতো তাহলে অবশ্যই এনেকি মারা যেত, কিন্তু ওইটাই মনে করে যে ওখানে তো মনে করেন জাহান্নাম ছাড়ার কিছু নাই, যারা সুইসাইড করবে তাদের জাহান্নাম ছাড়ার কিছু নাই, তো এটাই করে ভাইয়া মারতে পারতাম না, তো এই কাজটা করতেও পারি নাই। তো যাই হোক, এনেকে ফুফু ফুফুর কাছে নিয়ে গেল, আবার এনেকি মানুষে বলে যে ভুলে থাকো সহ্য করো, কিন্তু হ্যাঁ আল্লাহ পাকে এখান দাও তার শুক্রিয়া আদা করি, সে অনেকটা সহ্য দিয়েছে, তার জন্য বেঁচে রয়েছি, এটাও তার একটা নীলা খেলা। তো আবার কাজে নিজের কাজে লেগে গেলাম, আর অ্যাঙ্কেল সে আমাকে অনেকটা সাপোর্ট করেছে, প্রচুর সাপোর্ট করেছে। তারপরে দুবাইও আমি গেছি, দুবাই ওখানে আমি ডিজাইনের জন্য গেছি, তারপর ওখানে আমি তালিমের জন্য গিয়েছি, ওখানে আমি নিজের তালিম করাচ্ছি, তালিম দিচ্ছি, অনেকদিন ওখানে রয়েছি। তো তারপরে একদিন 2 বছরের মাথায় এরকম হয় যে আমার ফুপু সে অসুস্থ হয়ে যায়, অনেকটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে তার হয় ক্যান্সার, ক্যান্সার হওয়ার পরে নাকি তাকে বাহিরে, কেন আমার যে অ্যাঙ্কেল ছিলেন সে বাহিরে লাস্টে মেয়ে বিয়ে করছে, সে বাইরে এনে কিনে যায়, ওইখানেও সে ভালো হয় না, তার ক্যান্সারটা ওখানে ভালো হয় না, বা লাস্ট পর্যায়ে ছিলেন যখন ধরা খায় জিনিসটা, তখন লাস্ট পর্যায়ে ছিলেন, সে লাস্ট স্টেজে ছিলেন।
কি ধরনের ক্যান্সার ছিল?
হ্যাঁ, তার ব্রেন ক্যান্সার ছিল। তো এটার পরে আর তার একটা ছেলে একটা মেয়ে ছিলেন, দুটোই বাচ্চা ছিলেন আমার উপর। হ্যাঁ, তো তারপরে নাকি সে মারা যায়, দুই বছর পরে মারা যায়।
ফুপুটাও মারা গেল?
হ্যাঁ, দুই বছর পরে মারা যায় ফুপুটা।
মানে আপনার তো আর কিছুই রইল না?
না, আমার এখন বলতে নাকি কিছুই নাই।
মানে জীবনটা কতখানি ট্র্যাজেডিক হতে পারে, তা আজকের এই অনুষ্ঠানটা শুনেই সবাই বুঝতে পারছেন যে এই যাবৎকাল হ্যালোইন 920 এর সর্বোচ্চ ট্র্যাজেডিক গল্প আমি এটা বলবো। এখনো শেষ হয়নি গল্পটা, তারপরে আমি বলতে বাধ্য হচ্ছি। এবং যারা কোনোভাবে প্রথম এপিসোডটা মিস করে গেছেন, ইউটিউবে তা এই শোটা পাবেন, আমার পেজে কানেক্টেড থাকুন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ইউটিউবের ডাউনলোড লিঙ্ক সেখান থেকে পাবেন। এছাড়া চাইলে আপনি ABC অনলাইন লিখে ইউটিউবে যেই চ্যানেলটি আসবে সেখান থেকে এই শোটা শুনতে পারবেন। আর চাইলে আপনারা কিন্তু SMS করতে পারেন আমাদেরকে, এই শো সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন 2221, অর্থাৎ 2221, এই হচ্ছে নাম্বার, শুরুতে লিখবেন ABC।
তো পরে ভাইয়া এখানে ফুপু দুই বছর পরে মারা যায়। দুই বছর পরে মারা গেলে আমি তখন মনে করি নিজেকে, নিজের সাথে নিজে কথা বলি। এখনো ভাইয়া আমি একা রুমে যদি থাকি, তা আমি নিজের সাথে নিজে কথা বলি, নিজের সাথে কথা বলি, নিজেকে জবাব দেই। হ্যাঁ, তো এরকম একটা ই হয়ে গেলাম আর কি, যে কোনো ই লাগতো না, যেটা মন চাইতো সেটাই করতাম, যেটাই আসতো সেটাই করতাম। তো এখন আর বাধায় এস নাই। আর এটা করতাম যে আমি এখন যে বেঁচে থাকবো তো শুধু নাকি মানুষের জন্য, আমি ভালো আমি ভালো কাজ করবো, আমি আমার শুধু একটা এখনো ভাই আমার একটাই যে আমি মাদ্রাসা দিব, আমি ওই মাদ্রাসাতেই নাকি নিজে ই করব আর নিজে খেদমত করবো, নিজে থাকবো, এরকম মাদ্রাসায় মহিলা মাদ্রাসা দিব। তো মাদ্রাসাটা আমার মায়ের নামে দিব, আমার এরকম ইয়ার ওখানে আমি নিজে ই করব লাস্টে, এটা আমার ই ছিল। তো ওটাই ই করে কাজ করতাম, তারপর দুবাইতে এনেকে ওখানে ই করলাম, ওখানে বেশ কিছুদিন রয়েছি। রওয়ার পরে ইসু ব্যাংক ছিল একদিন ফোন করলো যে রানি তুমি ইসে আসো, পাকিস্তানে আসো। তো আমি বললাম কেন, তো বললো কি যে হ্যাঁ এখানে এখানে একটা অর্ডার আছে ইসলামাবাদে, হ্যাঁ ভালো একটা অর্ডার পাবা তুমি, এতে তোমার ই হয়ে যাবে, তোমার আশাটা পূর্ণ হয়ে যাবে। তো অ্যাঙ্কেল আবার এরকম কিছুই করেছিল যে বাইরে থেকে ওইখান থেকে আমি এনেকি যদি মাদ্রাসা খুলতাম, তারপরে এনেকি অনেকটা ডোনেট পেতাম, এরকম একটা ই করেছিল সে। তো ওর পরে এনেকি আমি আসলাম, পাকিস্তানে আসলাম, আসার পরে এনেকি আমি ওই বুটিকের কাজগুলা এনেকি ডেলিভারিগুলো দিতেছি, করাইতেছি। ভাইয়া আমি 250 লোক আমার বুটিকে কাজ করতো, মানুষদের কাজ করাইতাম আমি।
আচ্ছা আচ্ছা, অনেক বড় প্রতিষ্ঠান ছিল।
জি, তো এটা আর এই জায়গাটা এরকম জায়গায় ছিল ভাইয়া, তারিক রোডে ছিল, যেটাকে দুবাই মার্কেট, ওখানে একটা জায়গার নাম আছে তারিক রোড, এনে সুপার মার্কেটের মতো, আর ওটাকে দুবাই মার্কেটও বলা, যেখান থেকে বাইরের এনে কি হয় আর কি। তো ওইখানে আমার ইগুলা ছিল, তো ওইখান থেকে আমি অনেকটা ইনকাম করলাম। তারপরে ওই ইনকামগুলা টাকাগুলা কিন্তু আমি বাবার কাছে পাঠাইতেছি বাংলাদেশে। আমার কোন পাকিস্তানি কিছু করার উদ্দেশ্য ছিল।
বাবা হচ্ছে আপনার ছোট ভাই, উনি ওরা কি পারমানেন্টলি দেশে চলে আসলো বাংলাদেশে?
হ্যাঁ, ওরা পারমানেন্টলি চলে আসলো। তো তারপরে নাকি আমি এই টাকাগুলো এখানে মাসে মাসে একটা টাকাগুলো পাঠাইতেছি, এক টাকা যার কাছে পাঠাইতেছি, তার নাম ইউসুফ, এনেকি তার বাড়িটাও ছিল কুমিল্লাতে। আর সেই ড্রাফট ওখান থেকে ভাইয়া, ব্যাংকের এন্ট্রেন্স ছিল না তখন, তখন ছিল আপনি ড্রাফট, যাকে ড্রাফট বলা হয়, ওখান থেকে ড্রাফট হিসাবে, যেমন টাকাটা আমি আপনার কাছে দিয়েছি, আপনি এখান থেকে আপনি বাংলাদেশে পেড করছেন, আপনার বাড়ির থেকে অন্য কেউ নিয়ে গেছে, আমার আমার বাবা এনেছে অথবা আগে এনেছে, এরকম ভাবে। তো যেমনি আমি মনে করি যেভাবেই কেন সব টাকাগুলো বাবাকে দিতাম, আর ওইটা ই করতো বাবা এখান থেকে আমাকে, যখন আমি বাবার সাথে কথা বলতাম, তারপর আবার এরকম করতে তো আপনার ফোনের রিচার্জ চলে আসলো ফোনটা। হ্যাঁ, তো এরকম করতে করতে বাবা আমাকে বলতো যে হ্যাঁ তোমার এখানে আমি মাদ্রাসার জন্য জমি নিয়েছি, এখানে এটা করতেছি, এগুলো আমাকে বলতো। তো যাই হোক, এনে কি ইসুফ অ্যাঙ্কেল নাকি তার অনেকটা বয়স হয়ে গেছিল, ইসু ব্যাঙ্কেলের কিন্তু বয়স অনেক ছিল। হ্যাঁ, তো ইসু ব্যাঙ্কেল নাকি একতরফে নাকি বিস্তারা ধরা হয়ে যায়। হ্যাঁ, তো তার বয়স হয়েছে 100 বছরের উপরে হয়েছে,
100-এর উপরে।
হ্যাঁ, 100-এর উপরে হয়েছে। তো সে নাকি মারা যায়।
আচ্ছা,
তারপরে আবার একটা জিনিস হলো কি, যে যখন আপনার নাকি আমার 3 বছর পুরো হয় আমার বাবুর এখান থেকে যাওয়ার পরে, আমার তো ওর এনেকি 7 বছরের বয়সের সময়, 3 বছরে কিন্তু আমি নিয়ে আসি, আবার 3 বছর চলে যায়, 4 বছর চলে যায়, তো এরকম 7 বছরের সময় এনেকি আমার কাছে এই একটা ফোন আসে আমার দেওরে, যে বলতো কি, যে বউ তোমার ছেলে পাওয়া গেছে। তো আমি মনে করতেছি যে হঠাৎ করে এনেকি ফোন দিয়ে বউ তোমার ছেলে পাওয়া গেছে,
ছেলে পাওয়া গেছে।
হ্যাঁ, পাওয়া গেছে।
ওকে ওকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই মুহূর্তে আমাদের একটা ব্রেকের সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা। আরো একটা ডাইমেনশনের দিকে আমরা আগাচ্ছি, যে শেষ যে সম্বলটা ছিল ছেলেটা 7 বছর পরে হারিয়ে যাওয়ার, 4 বছর পরে,
4 বছর পরে
ফোন আসলো,
3 বছর পর নিয়ে আসছি, 4 বছর
আপনার দেবর ফোন করলো যে ছেলেটাকে পাওয়া গেছে। এখান থেকে আমরা আবার ফিরছি পরের আওয়ারে, এবং
97-তে এনে আমাকে ফোন দাও,
97 সালে। আচ্ছা, এই এখান থেকে আমরা ফিরে আসছি, ছোট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না। অদ্ভুত রকমের একটা জীবনের গল্প আপনি আজকে শুনছেন, আজকে 2 সপ্তাহ ধরে শুনছেন, অর্থাৎ গত বুধবারে শুনেছেন, বাকি অংশ আজকে শুনছেন, এবং আজকের এপিসোডে আশা করি পুরোটা শুনবেন এবং ওর জীবনটা উপলব্ধি করে ফেলেছেন এর মধ্যে, এবং যতটুকু উপলব্ধি আপনি ভাবতেও পারবেন না, এখনো এমন কিছু গল্প রয়ে গেছে, আসলেই রয়েছে। কোথাও যাবেন না, ছোট বিরতি নিয়ে ফিরে আসছি।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আজ সেতু আছি এবং সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথি রানী জাবেদের কাছে। আমি কোনো কথা বাড়াচ্ছি না, একদমই কথা বলছি না, শুধু যেখানে বিরতিটা নিয়েছিলাম সেখান থেকে একটু মনে করিয়ে দিই, যে ছেলেটা হারিয়ে গেল বাংলাদেশে এসে, এবং তার 4 বছর পরে তার কাছে ফোন আসলো যে তার ছেলেটাকে খুঁজে পাওয়া গেছে। তারপরে কি,
আমার কাছে ফোন আসে ছেলে পাওয়া গেছে, শাহান আলীকে পাওয়া গেছে। তো আমি বলছি শাহানকে পাওয়া গেছে, তখন আমি ভাইয়া একটু একদম পাগলের মতো হয়ে গেছি, যে আমার ছেলে পাওয়া গেছে। আমি পুরো ঘর ভরে এনেকে আসতেছি আর বলতেছি যে আমার ছেলে পাওয়া গেছে, মনে করেন একটা পাগল যেভাবে বলে না, নিজেকে নিজে বলতেছি যে আমার ছেলে পাওয়া গেছে। হ্যাঁ, তো ওর যতগুলো ফটো ছেলে ছিল ওইগুলো আবার দেখতেছি, যে ও কত বড় হয়েছে, এনেকে এতটুক ছিল, এরকম করে একা একা কথা বলতেছি। আবার আমি ব্যাক করলাম, ব্যাক করে আমি বললাম কি, যে আমি কবে আসব। তো বললো যে আপনি বিজয় লাগে আপনি কালকে এসে পড়েন। তখন আমি বললাম ওর সাথে কথা বলাও, তো ওর সাথে আমার কথা বলালো। এখন তো ভাইয়া ওইখানে আমার 1 মিনিট থাকা হচ্ছে না, 3 দিনের ভিতরে আমি পাসপোর্ট ক্লিয়ার করছি, এনেকে 1 সপ্তাহ লাগছে আমার সবকিছু ক্লিয়ার করাতে বাংলাদেশে, এনেকি 97-তে আমি ফিরি আবার। ও দেখে এয়ারপোর্ট বাগার সবাই এনেকি বাবা, তারপরে ও, তারপরে আমার দেওর, ও সবাই এনেকি আমাকে এয়ারপোর্ট রিসিভ করার জন্য গিয়েছে। ওকে পেয়ে তো আমি মহা খুশি যে আমার ছেলে আমি পেয়েছি, কিন্তু এটা আমার মাথায় কিছুই এনেকি আসে না, কোথায় পেয়েছো, কি হয়েছে, এগুলো আমি প্রশ্ন তখন আর করি না। আর ওকে আমি এটা বলতেছি যে ওকে নিয়ে আর কোথাও যেও না, কারণ ওকে নিয়ে যদি আর কোথাও যাও এনেকি তাহলে ওকে আবার হারাই ফেলবো, ওকে আমি নিয়ে চলে যাবো, না তোমাদের এখানে রাখবো না ওকে। তো বলার পরে এনেকি ও বলতেছে আম্মু এনেকি আমি তোমার সাথে যাবো না, যদি তোমার ই করতে হয় তাহলে তুমি এখানে থাকো। তাহলে আমি বলছি কি, যে বাবা আমি তো থাকবো, ওইখানে বাড়ি আছে, তারপর ওইগুলো দেখতে হবে, তারপর তোমার আম্মুর কাজ আছে ওইখানে, ওইগুলা সব মেক আপ করে তারপর আমার আসতে হবে, তো তুমি আমার সাথে চলো, কিছুদিন থেকে আবার তুমি আসা পড়ো। আমি বাবাকে বলতেছি যে বাবা ও আমার সাথে যেতে চাচ্ছে না কেন, কিন্তু ও আমাকে আম্মু বলে আমার কাছে আসে, ওকে আমি খাওয়াই দিচ্ছি, গোসল করাই দিচ্ছি। হ্যাঁ, কিন্তু ভাইয়া ওই যে আমার সাথে একটা আছে ওই জিনিসটাই নাকি দেখে না, তুমি যাবা তো একা যাবা, হ্যাঁ আমি এখানে থাকবো, আমি এখানে লেখাপড়া করবো। তখন ওকে মানাইতে পারতেছি না, তখন বাবা বললো কি, যখন ও যাতে যাচ্ছে না তোমার সাথে, তো তুমি ওইখানে আর থাকা লাগবে না, যতটা নাকি করতে পারো তার বাদে নাকি এসে পড়ো। আর আমি ওকে পেয়ে সবকিছু ভুলে গেছি। আর আরেকটা জিনিস বললাম যে যদি জোর জবরদস্তি এরকম করে নিয়ে যায় তো ওর যদি কোনো সমস্যা হয়, আমি এটা আবার বলেছিলাম আমার শ্বশুরকে আর আমার দেওরকে যে আবেদ তুমি কি এটা টেস্ট করছো, কোথায় পেয়েছো, আর ওকে বাকি কি আমার সন্তান, তো ও একটা যে আপনার এডমিশন চেক হয় তো এটা ও ডাক্তার দিয়েও আমার করাইছিল। হ্যাঁ জি, রিসেপ্ট থেকে নিতে হয়, অর্ডার নিতে হয়, তারপরে এটাকে ও কমপ্লিট করে নাকি আমাকে এটাকে দেখাচ্ছিল।
মানে আপনি সন্দেহ করলেও সেটা দূর হয়ে,
হ্যাঁ দূর হয়ে গেছিল। তো আমি এনেকে বললাম যে বাবা যখন ও যাবে না তাহলে আমি চলে যাই। তিন মাস এনেকে পুরো করে তারপরে আমি এবার ফিরলাম।
আপনি একাই ফিরলেন?
হ্যাঁ আমি একাই ফিরলাম, এক কথার উপরে ফিরলাম। দেওয়ারও বলল যে এখানে ভাবে ও তো যাবে না, এখানে ও লেখাপড়া করবে আর এখানে মাদ্রাসা বানাবো। ওই যে জায়গাগুলো সবগুলো তো আগের থেকেই আমার বাবুর নামে ছিল। পাকিস্তানে ফেরার পরে ওইখান থেকে কাজকর্ম ওই আমার ডিজাইনার আরই মাদ্রাসার পড়াইতেছি, ডিজাইনার করতেছি, অনেক টাকা ইনকাম করেছি, তো যেটা ভাবি নাই কখনো।
কি পরিমাণ টাকা ওখান থেকে উপার্জন করেছিলেন মানে আনুমানিক একটু?
না আনুমানিক এটা ছিল সব টাকা মিলিয়ে বাংলাদেশি 8-10 কোটি টাকা হবে।
8-10 কোটি টাকা আপনি আয় করেছেন?
জি,
এটা কিন্তু বিশাল অঙ্কের টাকা, বাংলাদেশি টাকাতেই 8-10 কোটি টাকা। প্রিয় শ্রোতা একটু নোট করে রাখবেন। হ্যাঁ তারপরে
আমি দুবাই এনেকে কাজ করতেছি, ওইখানে আমি বাচ্চাদের জন্য মুক্ত বলে ওটা আমি খুলেছি, এটা আমাকে অ্যাঙ্কেলে খুলে দিয়ে গিয়েছিল। আর তা ওকে পড়াইতেছে, ওর সাথে আমার কথা হইতেছে, যখনই ও আমাকে মিস দিতেছে আমি ব্যাক করতেছি। তো বাবা বলতেছে যে আর ওখানে থাকা লাগবো না, এটা হচ্ছে 2015-র ঘটনা, যে আর এখানে তো থাকা লাগবো না, এখন তুই এখানে আইসা ছেলের কাছে থাক, যা কিছু করার কাজ এখানে এখানে এসে কর আর ছেলের কাছে থাক, আর তোর যেটা নাকি মাদ্রাসার ই ছিল সেটাও তোর পুরো হয়ে যেতেছে। বলার পরে আমি বললাম যে ঠিক আছে বাবা তাহলে আমি আসবো, কিন্তু আমি একটা কথা কি বাবা, আমি পাকিস্তানে বাড়িটা বেচবো না, কেন যদি ওটা হচ্ছে আমার যাবেতের নিশানি, আর যদি কখন আসা পড়ে অথবা লাশপুর যায় মাদ্রাসায় দিয়ে দিব। হ্যাঁ এটা আমার বিশেষণ ছিল। ঠিক আছে, 6 মাসের মতো গেছে, যাওয়ার পরে একদিন হঠাৎ করে বাবার অসুস্থ হয়ে যায়। পরে আমি ওকে বলি কি আজকে যে বাবার সাথে কথা বলাও, তো বলতেছে বাবা কথা বলতে পারতেছে না, হ্যাঁ হাই প্রেশার, তো বলতেছে বাবার নাকি ওই প্রেশারের ইসের জন্য বাবার অনেক বাবা কথা বলতে পারে না। বাবুর কাছে জিজ্ঞাসা করলাম, আমার বাবুর কাছে, বলছে দাদু ভাইয়ের হাই প্রেশার তো এই জন্য দাদু ভাইয়া কথা বলতে পারে না। তো আমি বললাম ওর কানে দাও, তো কানে দিছু মতন করতেছিল।
হ্যাঁ
তো এমন করতেছিল, তো আমি বললাম যে যা আর যা করছি করছি আর এখানে এখন চলে যাই দেশে। হঠাৎ করে আমার মনটা ভাইয়া খারাপ হয়ে যায়। তার বাদে আমি বাংলাদেশে নাকি আসি, আমার জন্য আমার দেওর আর আমার ছেলে আর একটা ড্রাইভার, ওরা নাকি এয়ারপোর্ট যায়, আমার ছেলে যা যা আনতে বলে আমাকে আমি ওইগুলো আনি, দেওর আনতে বলে ওইগুলো আনি, সব মনে করেন আনার পরে যখন আমি এয়ারপোর্ট থেকে ব্যাক করি সামানগুলো যা নিয়ে আসি ওইগুলো গাড়ির ভিতরে রাখে, গাড়ি স্টার্ট করে মানে আধা ঘন্টা গাড়ি চলছে, গাড়িটার কি হচ্ছে আমি বলতে পারি না, গেরন্ত চেষ্টা নিতেছে না। তারপরে নাকি আমার ওভার গাড়ি চালাইতে পারতো, ও স্টার্ট দিছে, স্টার্ট হয়ে গেছে। তো আর এভাবে আবার ওই গাড়ির ভিতরে একটা স্প্রাইট ছিল, তো ওই গাড়িতে স্প্রাইটটা মারলো, স্টার্ট হয়ে গেছে, পর ও পিছু ছিল আমি পিছু ছিলাম। আমি বলতে পারি না যে আমার ঘুম এসে গেছে।
আচ্ছা
আমি আর বলতে পারি না, কিছুই আর বলতে পারো না। আমি যখন চোখ খুলি, চোখ খোলার পরে নাকি দেখি যে আমি খুব সুন্দর একটা রুমের ভিতরে, ভাষায় বলতে পারবো না, তখন এনকি আমার যাবতীয় কথাগুলো মনে এসে যায় ওইভাবে ফুল দিয়ে রুম সাজানো। তো আর যখন চোখ খুলে নাকি আমি লক খুলি, লক খোলা করে নাকি যেমন সবাই নাকি ওরা আবার একটা নাকি কেক রাখে, অনেক বড় একটা কেক রাখে, কেক রাখার পরে যখন আমি আজ তোরা বলতেছি বাবা কোথায়, আগে বাবার কাছে যাবো। আর আমি এখানে কি বলবো, আমি তো গাড়িতে ছিলাম, তো হ্যাঁ আমার ছেলে যে সে বলতেছে মামা এটা সারপ্রাইজ ছিল আপনার জন্য। আর ওর চাচু বলতেছে যে এটা তো একটা সারপ্রাইজ ছিল আপনার জন্য। ঘরটা অনেক খুব সুন্দর করে সাজানো ছিল, গোলাপ ফুল আমার পছন্দ, জামাই বোর্ড ঘর সাজানো, যেভাবে সাজানো ওইভাবে একটা ঘর, একটা রুম সাজানো পুরো। আর একটা কেক রাখা হয়েছে, তো ওই কেকটা এনেকি রাখা হয়েছে সায়ানের এনেকি বার্থডে সার্টিফিকেট ছিল।
আচ্ছা, বার্থডে, জন্মদিন ছিল,
জন্মদিন ছিল এনেকি। আমাকে তো ওইখানে মনে করেন ঘুমানোর কোনো, আমি তো সারা রাস্তা এনজয় করে আসতাম।
হ্যাঁ, আপনাকে ঘুম পড়ানো কেন,
আমাকে ঘুম পড়ানো কেন হলো? তো আসলে আমি ওটা মনে কিছু ভয়া করি নাই তখন। তারপরে আমি যে গিফটগুলো আনলাম ওইগুলো সবগুলো মনে করেন দিলাম একজনের, দেওয়ার পরে এনেকি ভালো চলতেছে, ভালোই করতেছি। তখন আমার যে শ্বশুর, ও শ্বশুরে এনেকি বাকি কথা বলতে পারে না। হ্যাঁ, ও কথা বলতে পারে না, লড়াই লড়াইয়া যে একটা ই হয়ে যে অপোষ লোক হয়ে যায়, ওর হাত পা সব এগুলো অপোষ হয়ে গেছে।
হ্যাঁ
জি, কাজগুলো করতো দুই নম্বর আমার দেওর জি। ওর নামও চেঞ্জ করেছে, বললাম ওর নাম আবেদ ছিল, ওর ডিজে নাম রেখেছে,
ডিজে
ওর নামটা ও ডিজে রেখেছে। মতলব ও সবচেয়ে এনেকি ও দুই নম্বরে এনেকি ও দুই নম্বর কাজে।
কি ধরনের দুই নম্বর কাজ করে সে?
জাল টাকা আছে চিনেন? জাল টাকার ব্যবসা করে, জাল টাকার ব্যবসা করে, জাল টাকা বানায়,
বানায় সে বাংলাদেশে
জি, বাংলাদেশে। আমি বলতে আসছি সামনে
জি,
তো ডিজে হিসাবে ওকে ওর ওই নামটাও পাল্টাই দিয়েছে, ওই নামের কেউ ওকে চিনেই না ওখানে। তো আমি বলতেছি যে মাদ্রাসা বানাচ্ছ, মাদ্রাসার ডিজাইন আমার কাছে পাঠাচ্ছ, মাদ্রাসা দেখবো আমি। আর ঘরটা তো ভাই অনেক পছন্দ হয়েছে আমার, যেটা আমি ভাবি নাই ওই হিসাবে ও ঘর বানাচ্ছে আমার মাদ্রাসা। আবার আমাকে ডিজাইনও পাঠাইছিল, তো মাদ্রাসা কি আমার কই, আমার মাদ্রাসা কোথায়? তো বলতেছে ঠিক আছে আসছেন, আস্তে আস্তে দেখবেন, আমি যেটা আপনি না চাচ্ছেন আমি সেটাও করেছি।
আচ্ছা, উনি যে অবৈধ যে কাজগুলো করতো এটা কি আপনি আগে থেকে জানতেন?
না ভাই,
বিশেষ আশা করে জানেন
জি।
আচ্ছা,
এটা বলতেছি আপনার আসারও এনেকি মাসখানি পরে, কেন ও আমাকে বাহিরে যেতে দিচ্ছে না, ও মাদ্রাসা বানায় নেই তোমাকে নিয়ে যাবে কোথায়, ও কোন একটা মাদ্রাসার ডিজাইন পাঠাচ্ছিল। তারপরে মনে করেন ও বাবাকে মনে করেন মেডিসিন দিতেছে, তো ও যে আমার ছেলেকে যে মনে করেন আমার ছেলে বানাচ্ছিল, সে তো মনে করেন আমার ছেলে ছিল না, তার নামে যে ইগুলো ছিল
তখনই কিন্তু আমি এবং যতগুলো শ্রোতা আজকে আমরা শুনছি আমার মনে হয় সবাই তখনই ধরতে পেরেছিলাম যে ব্যাপারটা কি। এবং আপনাকে গাড়িতে যখন স্প্রে দিয়ে অজ্ঞান করা হলো তখন বুঝতে পেরেছিলাম যে আরো কোন একটা কিছু সূত্রপাত এখান থেকে ঘটতে যাচ্ছে। আমরা সেদিকেই আগাচ্ছি, হোপফুলি আমরা সেদিকে চলে আসছি। সিনেমাটিক টোটাল ব্যাপারটা এবং এই সিনেমাটার শেষ যে কি হবে, এই যে ট্রু লাইফ স্টোরির শেষটা যে কিভাবে হবে সেটা কিন্তু আপনি এখনো ধরতে পারেননি প্রিয় শ্রোতা, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে গল্পের শেষ পর্যন্ত। আর আবারও বলছি যে আমরা ইতিহাস ব্রেক করেছি চালু 8920, ক্লোজ আপ প্রেজেন্ট চালু 8920, এই অনুষ্ঠানটার ইতিহাস আমরা ব্রেক করেছি আজকে। এই ঘটনাটা যতগুলো ঘটনা প্রচার হয়েছে এখানে সবগুলোকে ছাপিয়ে গেছে এবং শেষ পর্যন্ত গেলে এটাকে ছাপিয়ে কোথায় পৌঁছে যাবে, আপনাকে নিয়ে যে কোথায় ভাসিয়ে দেবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন গল্পটা শেষ হওয়ার পর। কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিয়ে ফেরত আসছি। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছি এবং রয়েছে আমাদের আজকের অতিথি রানী জাবেদ, রানী জাবেদের কাছে চলে যাচ্ছি, কিন্তু ফোন নাম্বারটা একটু বলে দিই, 09613892892। এখানে এসে আপনি ফোন করুন এবং আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে পরবর্তী যোগাযোগ করবে। আর ফেসবুকে চলে আসুন, ABC রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে এই পোস্টটা দেওয়া আছে। একই সাথে আরজি সেতু নামে যে পেজটি আছে সেখানেও এই পোস্টটা শেয়ার করা আছে, সেখানে চলে যান আপনারা। এবং আরজি সেতুর পেজে আপনি ভিডিও দেখতে পাবেন, গত সপ্তাহে যেখানে দেখতে পেয়েছেন সেই একই জায়গায়, সেখানে লিখুন এবং এই পেজটির সাথে কানেক্টেড হন, আমি সরাসরি আপনার সাথে যোগাযোগ করবো। বাই দ্য ওয়ে, গল্পে ফিরছি, রানী জাবেদের কাছে ফিরছি, যে উনি দেশে ফেরার এক মাস পরে বুঝতে পারলেন যে ওনার দেবর অসৎ উপায়ে অর্থ উপার্জন করেন এবং ওনার সাথে বেইমানি করেছেন, যার সূত্র শুরুটা উনি ধরতে পেরেছেন। এবং যে ছেলেটাকে ওনার ছেলে বলে বানিয়ে হাজির করা হয়েছে সেই ছেলেটা আসলে ওনার নয়, কারণ ওনার ছেলের নামে ওনার ফুপু বাংলাদেশের যাবতীয় সম্পত্তি লিখে দিয়েছে এবং সেটা একটা বিগ অ্যামাউন্টের সম্পত্তি ছিল। সবকিছু ওই ছেলের নামে যেহেতু আছে, তো ওই ছেলের এক্সিস্টেন্স না থাকলে এগুলো কেউ পাবে না। তাই ওনার অসৎ দেবর এই ছেলেটাকে কোত্থেকে আবিষ্কার করলো এবং সেই ছেলেটাকে ওনার ছেলে হিসাবে প্রমাণ করলো। যাই হোক, তারপরে কি হবে সেগুলি আমরা শুনছি, আপনি বলুন।
এক মাস পরে এনেছি, ও আমাকে কোথাও যেতে দিচ্ছে না। এই কথাগুলো জানার আগে ও আমার পাসপোর্ট বাগারা এনেকি আলমারে ছিল, আমি ওখানে রেখেছিলাম। আমি মেন মেন কথা মেন মেনই আমি ডায়েরির ভিতরে লিখতাম আমার মতো করে। হ্যাঁ, তো ও আমার ওই ডায়েরি, তারপর আমার পাসপোর্ট, তারপর আমার আইডি কার্ড, বিজনেস কার্ড, ওই ইসের ভিতর থেকে ও নিয়ে যায়। তাকে দোষ দিব এটা বলেন, এদেশের যে আইনগুলোও তো মনে করেন ওর সাথে জড়তি, কারণ আইনি লোক আমি নিজে এই চোখে অনেক কিছু ভেয়া দেখেছি। ওর ওইখানে বর্তমান একটা টাকার মেশিন কিনতে কত কোটি টাকা লাগে জানেন? দেড় কোটি টাকা
একটা মেশিন কিনতে লাগে।
আর এই আর সাতটা মেশিন ওর কাছে,
এবং এগুলো সব আপনার টাকায় করা?
আমার টাকায় করা, ওর আরো আরো ব্যবসা আছে, সে থেকে ও ইনকাম করেছে।
আচ্ছা, একটা প্রশ্ন আছে যে আপনার শ্বশুরকে
আমি যখন জানতে পারি সে আর এরকম করে মনে করেন ওর সাথে কাজ করে, সব আইনের লোক, সব আইনের লোক। হ্যাঁ, তাছাড়া মনে করেন ও অস্ত্রর ব্যবসা করে, এনেকি হীরার ব্যবসাও আছে ওর কাছে। সবচেয়ে বেশি খারাপ হচ্ছে যে ও বাচ্চাদেরকে কিডন্যাপ করে, ওর কাছে ডাক্তার সবকিছু অলরেডি ওর ইসের ভিতরে আছে।
বুঝতে পেরেছি যে বাচ্চাদের কিডন্যাপ করে সে তাদের কিডনি বা শরীরের পার্টস বিক্রি করে দেয়, তাই তো? মানে যত নিকৃষ্টতম কাজ আছে সব
কাজগুলো মনে করেন ও করে। আমার যখন আমি জানতে পারি জিনিসটা, হ্যাঁ, তখন আমি ওকে বলছিলাম যে তুই সব কাজ কর কিন্তু বাচ্চাদের কাজটা ছেড়ে দে।
আচ্ছা, আপনি যখন জানলেন, কখন জানলেন যে ছেলেটা আপনার না?
হ্যাঁ, ছেলেটা আমার না, এর যখন আমি জানতে পারি। এক মাস পরে ও আমাকে তুমি বাহিরে যেতে দিচ্ছ না, আর ওইখানে এরকম জায়গায় মনে করেন ওর ফ্লাইটটা, ওইখানে যদি আপনি মানুষ মেরে কেটে কিছু করে মনে করেন ফালান, কেউ কাউকে নিত করবে না, সিস্টেমের হাউস বানানো। হ্যাঁ, তো আমার পাসপোর্ট কোথায়? আর আমাকে বের হতে দিচ্ছ না কেন? তো সে বলছে যে এখানে লোক আসে নিজের ইচ্ছায়, যেতে হয় আমাদের ইচ্ছায়। তখন আমি বলছিলাম আমাদের বলতে, আমাদের বলতে কি? তো তখন সে বলছিল যে এখান থেকে এনেকে আপনি এইভাবে যেতে পারবেন, তুমি আমাকে শুধু পাসপোর্টটা দাও আর দেখো আমি যেতে পারি কিনা। তো বলতে এটা তো আপনার কমজোরি, আপনার পাসপোর্টটা তো আপনাকে দেবো না। আমি ওকে বলছি যে তুমি আমার পাসপোর্ট দেবো না, তুমি যে এই বাড়িটা করেছো সব হারাম টাকা দিয়ে করেছো। হ্যাঁ, জাল টাকা মনে করেন আমি রুমে দেখেছি, আমি মেশিন গুলো দেখেছি। হ্যাঁ, তাহলে তুমি জাল টাকার ব্যবসা করো, তুমি এনেকি এইসব মনে করো সবকিছু আপনি জেনে গেছেন? হ্যাঁ, আমি জেনে গেছি। তো জেনে পরে সে বলতেছে এরকম একটা কথা এনেকে জানতে আপনার বাকি আছে, যেটা শুনলে এনেকে আপনি এতদিন তো বেঁচে আছেন, আপনার মা বাবা মরে গেছে, আপনার হাজবেন্ড মরে গেছে, তখন আপনি মরে নাই, কিন্তু এখন এরকম একটা কথা শুনবেন যেটা শুনলে আপনার বাকি অ্যাটাক করবেন। আর হাহা করে হাসতেছিল আর বলতেছিল যে হ্যাঁ আপনারা তো মেয়ে লোক, তো কিছু হয়ে গেছে তাও মরেন নাই, আর এটা শুনলে কি মরবেন? আর যদি নাও মরেন তাহলে আমি মেরে ফেলবো। তো আমি বলতেছি মানে কি, তুমি আমাকে কি জন্য মেরে ফেলবে? রাগ হয়ে ওর কলারটা ধরেছি, কলারটা ধরে ভাইয়া আমি দুইটা থাপ্পড় মারেছি ওকে। তখন ও আমার পিছের থেকে আমার চুল গুছি ধরে ফেলে বলতেছে দুইটা থাপ্পড় তো মেরেছ, আগে আর বেরো না, এখন শোনো সায়ান তোমার ছেলে না? তো আমি বলছি হ্যাঁ আমার ছেলে। তো বলতেছে শোনো, তোমার ছেলে আমার হাতের পুতুল, আমি যেদিকে ওকে নাচাই ও সেদিকেই নাচে। হ্যাঁ, তোমার ছেলে আজকে একটা লোকেকে মারার জন্য আমার ছেলেকে পাঠাইছি।
আপনার ছেলেকে পাঠাইছে?
জি। কোথায়? তো সেটা কি তোমাকে বলবো?
মানে তো ওই ছেলেটার বয়স তখন কত?
হ্যাঁ, 93 তে ওর মনে করেন
15 সালের কথা বলছেন?
জি জি, এখন 15 সাল,
22-23 বছর বয়স
হবে তখন। তো আমি বলতেছি আমার সায়ন কখনো এই কাজ করবে না, সে যদি আমার রক্ত হয়ে খায়। তো বলতেছে সে বাকি তুমি এতটুকু তো ধরে ফেলছো যে তোমার রক্ত না,
সে
তোমার রক্ত না, সে আমার হাতের পুতুল, তোমার ছেলেকে যা আমি বলছি সেটাই সে করছে, তোমাকে ইস্তেমাল করেছিলাম। যখন ভাইয়ের কথাগুলো শুনে তখন বাকি আমি মরে গেছিলাম আবার, আর ওকে কলারটা ধরে, হ্যাঁ, ওর জামাটা ছিঁড়ে ফেলছিলাম আর বলেছিলাম যে ভাই আমার কি অপরাধটা, তুই যদি টাকার জন্য এটা করেছো তো টাকা তোমাকে এমনি বলতি, কিন্তু আমি যার জন্য বেঁচে আছি আর যাকে তুই আমার সন্তান বানাই আমার কাছে নিয়ে আসছো তাকে দিয়ে তুই এই কাজগুলো করাচ্ছ, সে বাকি আমার সন্তান নয় কিন্তু তাকে দিয়ে কাজগুলো কেন করাচ্ছ, আর সে এত বড় গুণা করতেছে, মানুষ মারতেছে। তো ভাইয়া একটা ভিডিও ক্লিপ আমাকে দেখানো হয়েছিল, যে বাকি ভাইয়া ও লোকের মারতে ছিল, আবার আমি ওই দুনিয়াতে চলে যাই যেখানে প্রথম ছিলাম, যে আমার সন্তান না হলে তো ভালো ছিল, কিন্তু আবার হয়ে আবার কি হলো, আবার এখন কি বলতেছে ভাইয়া। যখন ওকে থাপড়েতে ছিলাম তখন ও আমাকে ধরে ভেয়ে নিচে ফেলাই দেয় কি দুইটা মেয়েকে ডাকে, ওনাকে রুমে নিয়ে যাও, রুমে নিয়ে বন্ধ করো, রুমের বাইরে আসবে না, আমাকে আমার হাত বাঁধে, আমার পাও বাঁধে। মেয়ে দুইটাকে রিকোয়েস্ট করি যে দেখো আমি একটা মহিলা, তুমি একটা মহিলা, একটা মহিলার সাথে তুমি এই কাজগুলো করো না, তুমি আমার যেটা বলবো আমি সেটাই করবো, কিন্তু আমার হাত পা বেঁধো না। তখন ও মেয়ে দুটা বলছিল আমাদের করার কিছু নাই, হাত পা বাঁধা পড়ে ও ডিন করে, মদ বলা হয় এখানে বাংলা, ওই সিরাপ গুলা ও আমার উপরে ফেলে দেয়, ওই সিরাপ গুলো আমাকে খাওয়ার, তারপরে ও আমার সাথে ভাইয়া রেপ করে।
মাই গড, পশুত্ব কোথা থেকে বের হয়? মানুষের মধ্যে যে পশু আছে আমি বারবার বলি, পশুত্বটাকে দমন করাই হচ্ছে হিউম্যানিটি, মানবিকতা।
আমার মুখ মুখ ধরেছে, সে তারপর মেয়ে দুটাকে বলতে যে ওর ভিডিও কর, আমি ওর সাথে দিন একবার বলছি ভিডিও করবি, বললাম যে ভাই আমি বারবার মরতে চাই না, আমি একবার মরতে চাই, কিন্তু আমি এগুলো বারবার মরতেছি। তখন ওই সিরাপগুলাতে আমার চোখ ভাইয়া এরকম হয়ে যায়, আমি এখন চোখে কম দেখি, অনেক কম দেখি, আমার চোখ এরকম ফুলে যায়। আর তখন আমি বিছানাতে দাঁড়াইতেছিলাম, কেন ওইগুলো তো অ্যাসিড জাতীয় জিনিস, ওইগুলোতে আমার সমস করতেছিল, আর আমি ওইখানে বেহোস হয়ে যাই। তার পরাপত্তিতে আমি আমি তখন আমার ছিল উঠছিল, আমি জানি যে ওরা আমার ছুটি করতেছিল। তো তারপর ওই মেয়ে দুটো আমাকে গোসল করায় যায়, কিন্তু আমার বলার কিছুই ছিল না। এরকম করতে করতে ভাই ওখানে ফ্যান আসলো, একটা মেয়ের নাম ছিল আরপিন, মেয়েটা ছিল আপনার চাকমা, ওইখানে সবগুলো মেয়েদের যে ও কাজ করায় তো সবগুলো চাকমা ছিল, আরপিন মেয়েটা ছিল। ওই আরপিন মেয়েটা ও সায়ানকে ভালোবাসত, সায়ান ও এক সপ্তাহ পরে আসে, আমার সাথে যেটা যেটা হয়েছে ওই কথাগুলো ওকে বলে। হ্যাঁ, বলার পরে ও বলতেছে যে ওর মা আবার মারা যায় ছোটবেলায়, ও এরকম একটা লোক যে আপনার সাথে দুজন লোক দাঁড়ায় রয়েছে, একজন তো মেরে আছে আপনি বলতে পারবেন না, কান্না করে যে সে আমাকে যেটা বলেছে আমি সেটাই করেছি, কিন্তু তার কাছে আমি একটা জিনিসই চেয়েছিলাম, যাকে মা বলেছি তার কাছ থেকে আমাকে কখনো মা বলার জিনিসটা ছিল না, আর এই কথাটা বলো না। হ্যাঁ, আর এটার জন্য সে কাজগুলো করত, সে ওর কাছে কতগুলো যে পুরুষ ছিল ওই পুরুষের জন্য ভাইয়া ওর কাছে ওর কাজগুলো করা লাগত, ও কাজগুলো
ব্ল্যাকমেইল করা হয়েছিল,
ব্ল্যাকমেইল করা হয়েছিল ওকে এর জন্য। তো এখন আমি ওই মাকে ওর কাছে যদি আমি যাই মার কাছে, তাহলে আমি তাকে আমি কি করবো? তো ও বলে ওইখানে অনেকটা ই করে নিজেকে এই করার জন্য, তো ওই আরপিন ওকে বোঝায় যে দেখো এইভাবে না, তুমি একটা যদি কাজ করতে পারো, আমরা তো সারাটা জীবন ভরে খারাপ কাজ করতে আসছি, কিন্তু একটা মার সাথে যে এরকম হইতেছে এটা অন্যায় হইতেছে, আর যদি পারো তাকে তার জায়গাতে তাকে পোষাই দাও, এরকম করে ওকে বোঝায়। তো আমি ভাইয়া সবই জানতে পারি, কিন্তু এখনও আমাকে বলে যে দেখো তোমার তো যাওয়ার কোনো রাস্তা নেই।
আচ্ছা,
আমি ওকে বলছি যে ভাইয়া দেখ পায়ও আমি ধরছি, ছোট আমি বড় হয়ে, তারপর ওকে বলছি যে ভাই আমি দেখ আমি 30 পারা কোরআন তো পড়েছি, মানুষকে তালিম দিছি, আমার সামনে দেখ আমি প্রশ্ন খেয়ে বলবো, আমি কাউকে কিছু বলবো না, শুধু আমি আসরটা দিলে শুনে থাকবো। আমি যাকে ছেলে বলছি, আমার জীবনে একটা জিনিসই ছিল আমার যাবে তার আমার, তো সেটাও ভাঙ করছো, তাহলে মনে করো আমার তো আর কিছু নাই, আমাকে শুধু পাসপোর্টটা দিয়ে দেয় আমি প্রথম খেয়ে বলি ও আমি চলে যাবো, আর ও যদি ভাই আমাকে পাসপোর্টটা দিত তাহলে বাকি আমি চলে যেতাম, আমি এখানে থাকতাম না। ও পাসপোর্টটা আনে, আনার পরে বলতেছে এই যে নাও এই নাও, এরকম করে আমার সাথে খেলতেছে। আমার একটু জিদ ছিল কেন জানে, আমার অর্ধেক আমার তারপর থেকে আমাকে নিজেকে ঘৃণা হতো, আর আমি এরকম ভয় হয়ে গেছিলাম আমাকে নিঃস্বার্থ এমনকি জিনিস ইউজ করার তো
কিরকম
যেরকম কি যে নিশার ইকজিশন, আমার হাতে দাগ আছে আমাকে নিশার ইকজিশন দিত। ও যখন ভাইয়া আমার সাথে এনে কি ই কর, এটাকে আমি রেপ বলি ভাইয়া, যখন ও আমার সাথে ই করতো তখন আমাকে নিশার বলি খাওয়াতো। বেশিরভাগে ও মদ চিনো পানির মত হয়গুলা, হ্যাঁ তো ওই মতের ভিতরে ও নিশার জিনিস মিলে বেশিরভাগে খাওয়াই দিত।
এবং তারপর আপনার সাথে
জি জি রে, তো ওইগুলাতে ভাইয়া আমার এখনো সমস্যা আছে, আমি আমার গতর কাছে আমি পড়ে যাই আর বেশিক্ষণ বসে থাকতে পারি না, আবার এই পাটাতে সমস্যা আছে, পাটা দেখতে পারো অনেকটা ফুলা নাকি ফুলে যায়। তো এই সব জিনিসে ভাইয়া ও আমাকে ইস্তেমাল করতে লাগলো। তো আর বললো
আমার মনে হয় আমরা একটু বিরতি নিয়ে আবার, কারণ সেই একইভাবে মানে এত বেশি ট্র্যাজেডিক একটা লাইফ হতে পারে, যেটা বলতে কিভাবে পারছেন আপনি এতক্ষণ আমি জানি না, আমি কিন্তু শুনতে হচ্ছে আমাকে, কারণ সারা বাংলাদেশ অপেক্ষা করছে গল্পটা শোনার জন্য, শুনতে হচ্ছে প্রিয় শ্রোতা। আমি একটা কথা বলবো, এটা হয়তো খুব নীতিবিরুদ্ধই হবে, যে মায়ের সমান কিন্তু ভাবি যেটা জানি আমরা, বড় ভাইয়ের স্ত্রী সেই স্ত্রীকে রেপ করছে, মানে মানুষ ভয়ঙ্কর, বি কেয়ারফুল অ্যাবাউট হিউম্যান বিং, আই এম সরি টু সে। ছোট্ট একটা বিরতি নিয়ে একটু পরেই ফিরছি।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজ যে সেতু আছি, দুই সপ্তাহ ধরে একটা গল্প শুনলেন এবং তারপরেও কতখানি শেষ করতে পারবো জানি না, কিছুক্ষণ সময় হাতে আছে। যাই হোক, রানী জাভেদ আছেন এবং তার জীবনের গল্পের শেষ অংশে আমরা আছি। সব হারা একজন মানুষ, একেই বলে সব হারা, কিছুই নেই তার, তার জীবনটা আছে, তার শরীরটা আছে, তার সাথে সৃষ্টিকর্তা তার দয়াটুকু আছে যাতে করে সে বেঁচে থাকতে পারে। রানী জাভেদের কাছে আসছি, আপনি প্লিজ তারপরে বলুন।
হ্যাঁ, তো এভাবে আমি আর বাইরে যেতে কখনো পারি নাই এই তিন বছরের ভিতরে। আর হতো কি, আমি আমার বাবার কাছে যখন যাইতাম, বাবা হুইল চেয়ারে ছিল, ডাক্তার সিস্টার সবে ওর কাছে ছিল,
মানে হুইল চেয়ারে থাকতেন উনি না, উনাকে শারীরিক ভাবে অক্ষম করে ফেলা হলো ওষুধ পুশ করে।
জি,
এটা ওনার ছেলেই করলো।
জি, ওনার ছেলে। ওনার কাছে যাইতাম, ওনার হাত পাও কাঁপতো, কথা বলতে পারতো না, ও আমাকে দেখে যখনই দেখতো শুধু চোখ বেয়ে পানি পড়তো, আর কিছু বলার চেষ্টা করলো ও পারতো না। তো আমি আমার বাবার এনেকি হুইল চেয়ার তো বসা থাকতো, তো আমি এমনি নিচে বসা বাবার পারুফে এমনি মাথা দিয়ে বসে থাকতাম, এসবগুলো কথা বাবাকে বলতাম। তুমি তো একটু হলো আশ পাইছিলা, তখন তুমি আমাকে বলতা আমি বাংলাদেশে আসতাম না, আমি যে 10 কোটি 8 কোটি টাকা ভাইয়া হারাচ্ছি এটার জন্য আমার কোনো আফসোস নাই। কিন্তু জিনিস ছিল শুধু আমার না, এটা সব মহিলাদের জন্য, যে তার ইজ্জতটা ভাইয়া যখন আমার সেটাই নাই, তখন আমাকে বলো আমি কি করব। তো তার চোখের পানি আমার উপরে পড়তো, ঠিক কিছুই বলতে পারতো না। তো ওকে আমি প্রচুর ভাইয়া পায়ে ধরছি, একটা মানুষের কাছে যদি বলা হয় সে জিনিসটা বুঝে, একটা জানোয়ারের কাছে যদি আপনি বলেন সে কি বুঝবে। তো আমাকে বলছিল তুমি আমাকে কখনো ভাই বলবা না, তুমি আমাকে বিয়ে করে ফেলো। তো আমি ওকে বলছিলাম যে যে ভিক্ষা করে সে যদি আমাকে প্রপোজ করতো রাজি হইতাম, কিন্তু একটা অপরাধীর সাথে থাকতে আমি রাজি না। তো বলছে যদি না থাকতে রাজি তাহলে তুই এভাবেই মর, আরো তুই টেরা করে কথা বলতো। হ্যাঁ, আমি ওকে এবার বলছিলাম তোর কাছে বিয়ে করবো, একটা শরত আছে, তাহলে তুই জালতা খাবো না, আমার আপত্তি নাই, শুধু তুই ওই বাচ্চাদের
কিডন্যাপ করে তাদেরকে শরীরের অঙ্গ বিক্রি করিস না।
হ্যাঁ, এইগুলো করিস না, আমি তোর কাছে বিয়ে করবো। ও বলতেছে এটা তো হবে না, আরো খারাপ কথা বলে আর কি। আমি ভাইয়া ওই কথাগুলো বলতে পারি না, যে ওইভাবে যেভাবে ল্যান্ডবিট গুলা ইউজ করেছে আমার সাথে, আমাকে বললো যে তুই যদি বিয়ে না করস তুই আমার বাপের মতো থাক। ও বলতেছে তো আমার বাবা, আমি বাবাই করতে পারছি আর তুই কি। ও এটা মনে করেছিল ওই বাড়িটা বিক্রি করি টাকাগুলো ওকে দিব, তো ওই বাড়িটা ভাইয়া তো আমি বিক্রি করবো না, এটা আগেই বলেছিলাম। তো এইভাবে ভাইয়া আমার 3টা বছর ওইখানে
আটকা ছিলাম,
এরকম ভাবে আমার সাথে মনে করেন হয় যেগুলো হইতে ছিল
এবং অনেক কিছুই আছে যেগুলো আপনি আর বলার শক্তিটুকু এখন নাই।
জি, তো একদিন এনে কি আমার সাথে কথা হয় সায়ানের সাথে, ওই আমাকে বলে, ও আমাকে মারমত হয়ে দেখে, আর ওর একটাই জিনিস ছিল কি আমি কমজোর ছিলাম। ও যখন আমাকে আম্মু ডাকতো, ওই আম্মুর যখন ভাই আমাকে ডাকতো, তখন আমি সব দুঃখ গুলো ভুলে যেতাম। আমি এটা মনে করতাম না যে ও আমার ছেলে না, ওর লাইফটা আমাকে বলেছিল। তখন শোনার পর আমি ওকে বলেছিলাম, ঠিক আছে তুমি আমার সাথে যার জন্য যেভাবে করেছো ওটার জন্য আমি তোমাকে দোষ দায় কিছুই দেই না, তবে এতটুকু আমাকে করো, আমার এখান থেকে যেভাবে হোক তুমি আমাকে এখান থেকে বাঁচাও, এটা আমার জন্য জাহান্নাম হইতেছে আর আমি জাহান্নাম থেকেই বাঁচতে চাই। ১৮ চলতেছে জানুয়ারিতে বলেছিল যে আমি কতগুলো নিশার ইয়ে এনে দিব, ট্যাবলেট দিব, এগুলো আপনি যেভাবে হোক আপনি ডিজিকে খাওয়াবেন, ওই ডিঙ্গের মধ্যে ই করে মিনাট করে, তার বাদে এটা আপনি যেভাবে হোক চেষ্টা করে আপনি খাওয়াবেন, একটা স্প্রে দেয় যে যদি লাস্ট পর্যায়ে নাকি না পারেন তাহলে স্প্রেটা অরফে করবেন, স্প্রে করবেন। আমি আরো আগে ওখান থেকে বের হতে পারতাম, ওই স্প্রেটা পাওয়া যাচ্ছিল না, তো এটা এতটুকু ছোট একটা বোতল ছিল। তো ওইগুলো ভাই ও যখন আসে, আসার পরে নাকি যেভাবে ওই ইগুলা করে আমি ওইভাবে নাকি মিলাইয়ে কামিয়াব হয়ে যায় ওটার ভিতরে।
প্রিয় শ্রোতা, রানী জাবেদকে যে বা যারা এই বন্দী জীবন থেকে মুক্তি পেতে সাহায্য করলো, বিশেষ কারণে আমরা তাদের নামগুলো প্রচার করছি না, কারণ রানীর প্রতিপক্ষ মানে একটা বড় একটা শক্তিশালী একটা দুষ্টচক্র যেটা গল্পে উঠে আসছে। জি রানী, তারপর বলুন।
ওই সাপ যে ও পান করে,
জি,
আর যখন ও মনে করেন আসে বিস্তারিত, তখন আমি ওকে ওই স্প্রেটাও করি ওর মুখে,
মুখে স্প্রে করে,
জি ওর মুখে স্প্রে করে। আগে ও ডিং করে, ডিং করার পরে এমনি শুয়ে পড়ে, শুয়ে পড়ার পরে আমার এনে কি রাগ ধরে যে তুই আজকেই এনে কি মরে যাচ্ছ,
হ্যাঁ,
তো এই জন্য আমি ওকে ওই স্প্রেটা করি। করার পরে ও একদমই এনে শুয়ে পড়ে। ওকে আমি হিলাচ্ছিলাম, ওর যে মোবাইলটা ইউজ করছিল ওর পকেট থেকে সেই মোবাইলটা বের করে নিয়েছিলাম, তো এগুলো আমি করেছিলাম। আর বাইরে যেগুলো করা ছিল ওইগুলো বের করে জানুয়ারির ১১ বাসাটা হচ্ছে আপনার চিটাগাং, জি, যে গাড়িটা ভাই নিয়ে আসো গাড়িটা ব্ল্যাক কালারের থাকে, করোলা গাড়ি থাকে ব্ল্যাক, ওটার সবে বডিটা নাকি সব ব্ল্যাক থাকে, ব্ল্যাক এটা হচ্ছে যে আপনি বাইরে ভিতর থেকে দেখবেন, আপনি কিন্তু বাইরে থেকে দেখতে পারবেন, গ্লাস এরকম করা, ওদের সব গাড়িগুলো এরকম ভাবে ইউজ হয়। সে বলে যে আমি যার কাছে আপনাকে দিয়ে আসবো ওইখানে মাত্র আপনি এক সপ্তাহ থাকবেন, তারপর ওইখান থেকে বের করে নাকি বাইরে পাঠানোর চেষ্টা করবো, অথবা দুবাই অথবা পাকিস্তান। সিনিতে একটা লোক আসে, অনেকটা বুজুর্গ বয়স্ক লোক, এই বড় দাড়ি একটা টুপি মাথায়, যেরকম হট করে লোক আসে না এভাবে, তাকে বলছে এর জন্য কিছু হয় না, এক সপ্তাহ তুমি তোমার কাছে রাখবা। আমরা ওখান থেকে গাড়িতে বসে নেবো, ওর বসে ট্রেনে, ট্রেনের রাস্তা ইউজ করে, তো এখান থেকে আমরা আসি স্টেশন ঢাকাতে, কমলাপুর স্টেশন, তারপরে আমাকে নিয়ে যায় ওর বাসা, ওর বাসাটা থাকে টুঙ্গিতে। 15 ভালোভাবে এনে কি চলতেছে, ও আমাকে কিছু বলতেছে না, বাবার মতো একটা লোক দেখে, এরকম বয়স্ক, ও পাঁচ টাইম নামাজ পড়ে, টুফি রাখে মাথায়, কিন্তু ভাইয়া ওরও ব্যবসায়ীগুলাই, একই ওরই ব্যবসায়ীগুলা, ওর একটা আপন ভাতিজি, সেই আপন ভাতিজিকে দিয়েবো এই সব ব্যবসা করায়, তো একটা রুম এনে কি করে রাখছে, এখান থেকে নামাজ পড়ে সব লোক, এনে কি সোফাসেট বাগার সব রাখা আছে, আরেক দুইটা রুম, একটা রুমের মধ্যে ওর ভাতিজি, আর দুইটা রুম ও ইউজ করে, বাইরের থেকে লোক আসে এনজয় করে চলে যায়। ওইখানে আবার আমি দেখছি যেটাকে এখানে বলা হয় বাবা, ডাল বলা হয়, বোতল যে আছে পেন্সিল, এগুলা ওই ভাতিজিকে দিয়ে ওর বিক্রি করতে হয়।
এবং উনি একজন বুজুর্গ বেশ ধারণ করে ঘুরে,
উনি এমনি দেখতে তো বুজুর্গ কিন্তু বলতে এই জিনিসটা পাপ হবে, আমাকে কিছু বলে না ভাইয়া। তো একদিন আমি মানে কি ওই মেয়েটা যে ওর নাম হচ্ছে, ওর সাথে ওর আপন ভাতিজি, ওর সাথে আমি দেখি কি ওর সাথে ও খারাপ কাজ করে আর কি।
লেবানথারি একজন মানুষ যাবতীয় খারাপ কাজগুলো করছে এবং নিজের আপন ভাতিজির সাথে লাইফ সম্পর্কে লিপ্ত হচ্ছে। আচ্ছা, কেয়ারফুল অ্যাবাউট হিউম্যান বিইং,
জি। তখন আমি প্রশ্ন করি, তুমি বাবা জান বলো, এই তো ওর সবকিছু আর কি এভরিথিং বললো। তখন আমি ওকে বললাম যে দেখো আমি এই সপ্তাহকে মারবো, আর আমার সাথে ছিল ভাইয়া ওই স্প্রে আর অনেকগুলা
ওষুধ,
হ্যাঁ মেডিসিন ছিল, এই ভাইয়া জিনাগুলা করে আমার এগুলাতে অনেক ই লাগে, আমি পাগলের মতো হইয়া যাই, আর ওকে আমি মেরেছিলাম মেয়েটাকে, তো আমাকে বলেছিল যে দেখো আমি জানি না তুমি কে, যদি তুমি ওদের সাথে থাকো
তাহলে তুমিও বাধ্য হবে। তখন ভাই আমার ওই কথাগুলো মনে পড়লো যে আমি তো এটার ভিতর থেকে
আসছি,
জি মেনে নিয়েছে। তো তারপর আমি কি বললাম যে ওকে যদি মেরে ফেলো না, তখন বললো কি করে এটা হয়, আমি বললো আমি যদি করি তাহলে, বললো তুমি করে দেবো আমাকে কাজটা, হ্যাঁ তাহলে আমি তোমার সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আমি যদি করে দেই তো তোর কিন্তু বাসা থাকতে হবে, হ্যাঁ তুমি দেখাও তাহলে আমি তোমাকে মানবো যে না তুমি বাহাদুর মেয়ে। তো এরকম ভাবে বললো, আর আমি যে কোথা থেকে আসছি কি আসছি এটা আমি কিছুই জানি না, ওকে কিছু বলিনি। তো তারপরে ভাইয়া আমার সাথে ওই মেডিসিনগুলো থাকে, হ্যাঁ আর ওই স্প্রেটা থাকে, আর এদিক দিয়ে হয়ে যায়। স্যার একটু কথা ভুলে গেছি, এক সপ্তাহ ও যে আমাকে নাম্বারটা দিয়েছিল নাম্বারটা বন্ধ হয়ে গেছে। 15 দিনের মাথায় এনেকে ওকে আমি বলি যে কাজ করো, যখনই তোমার কাছে আসবে খারাপ কিছু করার জন্য, তো ও তো মনে করো বাবা খায় এই খায়, তো ওকে যেইভাবে হোক তাড়াতে পারো অথবা কিছু মিলাইয়া পারো এইগুলো মিলাই দিয়ে ওকে খাওয়াবা। খাওয়ানোর পরে স্প্রে অরফে এটা দিলেই বেউশ হয়ে যাবে। তো কি করছে ভাইয়া, ওইগুলো খাওয়াচ্ছে পুরো স্প্রেটা অরফে করে দিছে, তারপর ওর সাথে এনেকে আমি কিছু খারাপ কাজ করি। আমি খারাপ কাজ বলতে আমার তখন অনেকটা ভাই আমি নিজেকে ধরে রাখতে পারি না, আমার নাকি দেওয়ারের যে ইটা ছিল ডিজেল ওরই রাগটাও আমার এর উপরে আসে। তখন ও যে এলফি হয় না ওটাকে আমরা এলফি বলি, আর এখানে জানি এটাকে অন্য, এটা ও যে কিছু জোরানো হলে কিছু ই হলে, হ্যাঁ 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 সুপার গ্লু, হ্যাঁ তো তখন এনে কি সুপার গ্লু গুলো এনে কি আমি বলবো, হ্যাঁ ওর এনেকে আমি সে ঢেলে দিই, বুঝছে কার কাছে জীবনের বেঁচে থাকে তো কার কাছে যেতে পারবি না, সেই কাজটা করে এনেকে ও আর আমি বেড়ে যাই। হ্যাঁ ও বলতে সান্টি আপনি কোথায়, ওদের বাড়ি আবার নিজস্ব বাড়ি ওদের বরিশাল, ও বাবা মানে তো যাই হোক ও বলতেছে আমার চিন্তা আপনি করেন না, হ্যাঁ আপনার ওইখান থেকে ভাইয়া শুধু আমি আমার যে পরনে কাপড়টা ছিল ওই কাপড়টা নিয়ে 1200 মতো টাকা এনেকে আমাকে দেয়। হ্যাঁ বলতাম স্যান্টি আপনি কোথায় যাবেন, তো আমি বলতেছি আমি নিজে কোথায় যাবো সেটা তো বলতে পারি না, এক জাহান্নামের থেকে এসে আরেক জাহান্নামে পড়তে চাই না, কেন ওইখানে যদি নাম্বারটা খোলা পেতাম হ্যাঁ তাহলে ভাই আমি ওইখানে থাকতাম, আমি জানি না ওর সাথে কি হয়েছে। তো যাই হোক ওইখান থেকে আমি ও যেই স্টেশনটা এনেকি আসছিলাম ওই স্টেশনে আমি যাই, তো আমার এই ছিল যে আমি কোনো একটা মাজারে চলে যাবো, কোথাও কারো বাসায় আমি আর যাবো না, সবই একই রকম রাখতে ছিল ভাইয়া, হ্যাঁ যেখানে যাই ওইখানে এসব। তো এগুলো ইয়ে করার পরে তো ওকে আমি ওই স্টেশনে যাই, যাই মতন ওইখানে একটা যে ওকে এনে কি সবাই ওইখানে এনে কি ও একটা পাগল আর কি, হ্যাঁ
মানসিকভাবে
ও পাগল, আর এমনি ওর সাথে সবাই ওকে ওইখানে করে সবাই বলছে যে আমরা নিয়ে গেছিলাম ওর সাথে একটা জিন আছে এই ধরনের। হ্যাঁ
আপনি ওকে কোথায় পাইলেন?
ওটা ওকে আমি কমলাপুরে স্টেশন,
কমলাপুর স্টেশনে,
জি ওকে সবাই দরবিশ বলে। তো আমি নাকি কোনায় এভাবেই এই বক্সটা আমার পরনে ছিল এভাবে কোনাতে এমনি বসে রয়েছি, বেঞ্চ আছে বেঞ্চের এমনি নিচে না, বসে বসে ভাবতেছি যে আমি এখন যাব কোথায়, এখান তো আমার ধরার কেউ নাই কিন্তু আমার এখান থেকে যেতে হবে, আর আমি তখন নাকি বলছি যে কোনো একটা মাজারে চলে যাব। তো এরকম ভাবে ও আবার বসে নাকি কলা আছে ও কলা খাইতেছে আর আমাকে আমার তো দেখতেছে, দেখার পরে ও আমার কাছে আসছে, আমার কাছে এসে বলতেছে তোমার কি হয়েছে, তো আমি বলতেছি যে বাবা আমার কিছু হয় নাই আমাকে আমার মতো থাকতে দাও, তো বলতেছে যে না তুই তো এখানে অসহায় তো তোর তো কেউ নাই তো তুই আমার সাথে যাবি, ও কিন্তু ছেলে ভাই একটা আমার ছেলের মতোই বয়স, জি তো এরকম মনে করেন ওর এরকম দাড়ি এরকম মনে করেন কাপড় পরে কিন্তু ময়লা, হ্যাঁ ময়লা। তো ওকে আমি বলতেছিলাম যে তোমার সাথে কোথায় ভালো মানুষের সাথে যে ভালো মানুষ পাই না তো তোমার সাথে কোথায় যাবো, বলতে আসে তুই যাদেরকে পেয়েছো সবই ভুল, তুই আমার সাথে যদি যাস তাহলে ভালো থাকবি, চল তুই তো আমার মা। তো আমি বলতেছি যে মা মা লাস্টটা শুনে ভাইয়া আমি ওইখানে একটু এনে দুর্বলতা হয়ে গেছি আর কি, যে ও মা বলতেছে তো যদি কেউ নেয় তাহলে ওর সাথে যেয়ে দেখি কি হয়। তো ভাইয়া আমি ওর সাথে এমনকি যে আমি তো কোথার থেকে যাবা, তো বলতেছে আয় আমার সাথে আয়। তো হ্যাঁ তো ওর সাথে গাড়িতে এমনকি বসছি, এখান থেকে বাইশে আসছি গাড়িতে আসছি, আসার পরে যেখান থেকে আমি আসছি মাজারে থাকি আমার সাথে, মাজারের নামটা নিয়েছে আমি আরেকটু কমজোর হচ্ছে যে হ্যাঁ আমি মাজারে যাবো, দেখি কি হয় জীবন। তো তখন ওর সাথে মাজারে আসি, মাজারে আসার পরে দেখি যে বাকি ও মাজারে থাকে আর ওখানে থেকে সবাই খুব বলতেছে আমি আমার মা পেয়েছি, আমি মা নিয়ে আসছি। তো ওরা বলতেছে তোর মা এত বছর পরে থেকে কোথায় থেকে আসলো। আমি ওখানে একটু আবার চালাকি করেছি যে ওদের কথাগুলো শুনে কথা বলতাম যারা কি বলে। হ্যাঁ তখন এনে কেউ বলতেছে হ্যাঁ আমার মা আসছে। তো ওরা ওইখানে ওকে ভাইয়া প্রচুর মানে। জি হ্যাঁ, ও যা বলে যা ও বলে যেটা একটা বিপদ আসলে ও আগে থেকে বলে যে বিপদ, হ্যাঁ এরকম আর কি, প্রচুর লোক ওকে মানে। তো বলতেছে হ্যাঁ তুমি এত বছর এনেকে কোথায় ছিলা? তো আমি বললাম, আমি বলছি কি বাইরে ছিলাম। ওর মা যখন আসতে ছিল ওটা তার আমি জানি না, তা আমি বলতেছিলাম বাইরে ছিলাম। তো বলতেছে হ্যাঁ, ও বলতো যে আমার মা পাকিস্তানে। তখন আমি একটু কমজোরি হলাম যে হ্যাঁ পাকিস্তানে। তো হ্যাঁ তখন এনেকে আমি বললাম যে হ্যাঁ আমি পাকিস্তানে ছিলাম। তো পরাপতিতে একজনের এনেকি এরকম করে দুই চার দিন থাকতেছে। তো একটা মহিলা ওকে, ও আবার ওইখানে সব ঘরে ঘরে যায়, কেউ ওকে বাধা করে না। হ্যাঁ বড় বড় হোটেলে খায়, কেউ সবাই ওকে খাওয়ায়। হ্যাঁ তো ওইখানে আমি গেছি নতুন ভাইয়া, সবাই আমাকে দেখতে আসতেছে যে জীবনের মা আসছে, বাবা রেখে আসছিল এরকম এরকম। তো ওনার কাছ থেকে শুনে তো ওনারা যখন আমাকে জিজ্ঞাসা করছে আমি কি হ্যাঁ ওর বাবা তোমাকে রেখে আসছিল, তারপরে আমি এসে ওর খোঁজ পাইছি, তারপরে ওর সাথে আমি আসছি ওনাকে নিয়ে আসছে ঢাকা থেকে। ঢাকা আসছিলাম কয়েক, এর জন্য তো ও ঢাকা গেছে, তারা বলতেছে এর জন্য তো ও ঢাকা গেছে। হ্যাঁ আর বলছে যে মা নিয়ে আসছি। তো ওর ওই কমজোরিটা ভাইয়া আমার এই কাজটা আমি লাগাচ্ছি, ওইখানে ওই হিসাবে থাকি।
আচ্ছা আপনি ওনার সাথে আছেন না? জানেন
হ্যাঁ ওইখানে আছি, সবাই জানে যে আমি ওর মা। কিন্তু আজকে যদি আমাকে কেউ শুনে তাহলে ওরা জানতে পারবে কথাটা যে আমি ওর মা না। ওর জেলা ভাই আমার ওর মা না।
আচ্ছা আপনি কি করে বুঝতে পারলেন যে ওর মা না?
এই জন্য কেন আমার ছেলে তো ওর ওর বাবা যেটা এনে কি পাকিস্তানের যে ছিল, তো ওর বাবা তো ওকে নিয়ে আসে নাই।
আচ্ছা ওর বাবার কথাও বলেছে তাই তো?
হ্যাঁ ওর বাবা।
ইস এই জায়গাটা আমি কিন্তু এতক্ষণ ধরে মনে করছিলাম হয়তো এই সে আপনার হারা যায়।
ভাইয়া ও তো ওর বাবা নিয়ে আসছে ওকে।
যদি সত্যি এমন হতো যে এই ছেলেটাই আপনার ছেলে, কিন্তু জীবন তো আসলে অন্যরকম, জীবন আসলেই কল্পনার চেয়েও বেশি কিছু।
ওর বাবা তো নেই, বাবা কোথা থেকে আসবে? তো আমি একটা কথা বলতে চাই ভাইয়া, যে যারা আমাকে শুনুক যে আমি ওর আশ্রয় নিয়েছি, আমার থাকার কোনো জায়গা ছিল না, এর জন্য ওকে ইউজ করার জন্য না। আমার জীবনে আছে, আমি চাই ও যেন ভালো রাস্তায় সে যদি বেঁচে থাকে।
যাই হোক
আমি চাই যে দুটো ছেলে ও যেন ভালো রাস্তায় এসে পড়ে যদি বেঁচে থাকে, আর আমার বাবুটা যেখানে থাও ও যদি আজ আমাকে শুনতে পায় শুনে তাহলে আমার কাছে ফিরে আসো। আর আমি বাংলাদেশি সবাইকে একটু কথা বলতে চাই ভাইয়া,
জি অবশ্যই,
যে আমার বাবা আমার মা যার জন্য যে দেশটার জন্য জান দিয়েছে আমি সে দেশের ভক্তি, আমি ও দেশটাকে ভালোবাসি। আমার বাবা তো মুক্তিযুদ্ধ ছিল আর এখন মুক্তিযুদ্ধ অনেক কিছু হইতেছে, আমি চাই প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করেন। আমি আমি জানি না কি ভুল করেছি, লোক বলে ভুল করলে তারই হয়, কিন্তু আমি জানি না ভাইয়া, যদি কেউ জানে আমাকে ভুলটা বলুক যে আমার ভুলটা এখানে হয়েছে। তো সবার কাছে ভাইয়া বড় ছোট সবার কাছে রিকোয়েস্টটা করি, যারা আমাকে শুনতেছে প্লিজ আমাকে একটু হেল্প করেন, অথবা পাকিস্তান যাওয়ার জন্য অথবা আমার ভালোভাবে একটু থাকার জন্য। আমি শুধু এই জিনিসটা চাই, কেন আমি আর পারতেছি না ভাইয়া, আর আমি একটু ভালোভাবে ভাইয়া থাকতে চাই। যদি আমার বাঁচার মতো তাহলে, আর না হলে আমাকে সবাই বলে দেব যে এই কাজটা তুমি করো, এটা করবো ভাইয়া। আমি সবার কাছে শুধু হাত জোড়ে কথাটা বলি,
করেছিলাম
তো এখানে প্রচুর টাকা চেয়েছে, এটা আমার কিন্তু যেতে পারি না, কিন্তু আমি এটাই চাই ভাইয়া।
ঠিক আছে
আমি আর কিছু চাই না।
প্রিয় শ্রোতা আজকের মতো শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ দুইটা সপ্তাহ ধরে, দুইটা বুধবার ধরে এই গল্পটা শোনার জন্য, এবং শুনে অনেক কিছুই আপনার জীবনের উপরে ইফেক্টিভ হয়েছে, আই এম শিওর হতেই হবে, যে কারণেই এই গল্পটা প্রচার করেছি দুইটা বুধবার ধরে। এতটুকুই চাই আমি ওর পক্ষ হয়ে যে ওর জন্য দোয়া করবেন, যদি কেউ কোনোভাবে সাহায্য করতে চান সেটা আপ টু ইউ। এবং এই মানুষটা কিভাবে বেঁচে আছে সেটা পুরোটা গল্প শুনলেই বোঝা যায় যে বেঁচে থাকাটা কতখানি টাফ হয়ে দাঁড়িয়েছে আজকে। আমি এটাই চাই প্রথমত যে সে যেন তার ছেলেটাকে খুঁজে পায়, যদি কোনোভাবে সেই ছেলেটা তার আসল সন্তান আপন সন্তান সে যদি কোনোভাবে অনুষ্ঠানটা শুনে থাকে, যদি ফিরে পায় তার মাকে, এটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হবে। এবং যদি আপনারা তার পাশে দাঁড়াতে চান দাঁড়াতে পারেন, দ্যাটস আপ টু ইউ। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।
যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মন জনগণ ইয়ার করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে থাকি যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে থাকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্য পা থাকি যখন ঘরে ফেরে না সে পাখি যখন ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয়ে শত ডাকা ডাকে খুঁজে নিয়ে মনির জনগণ কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরণ যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত ক্ষরণ খুঁজে নিয়ে মনির জনগণ কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মনির জনগণ কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
Exclusively on FusionBD.com.